This track was downloaded from FusionBD.com. এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর আজকে প্রতিবারের মতো রয়েছে প্রথম ঘন্টায় কুয়াশার গল্পটি, এবং তারপরে রয়েছে আমাদের মূল আকর্ষণ, অর্থাৎ দ্বিতীয় ঘন্টায় শুনবো আমরা কুয়াশার মূল কাহিনী। কিন্তু তার আগে জানিয়ে দেবো, এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 129 টাকা রিচার্জ করলে সারা জীবন সব সময় এই এক পয়সার সেকেন্ড রেট এনজয় করা যাবে। 7 দিন, 10 দিন নাকি 30 দিন, এই নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সার সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে ফ্রি ডায়াল করুন 1212-তে। আর আজকে আমাদের শুরুতে যে গল্পটি রয়েছে, অর্থাৎ প্রথম ঘন্টার যে গল্পটি রয়েছে, যথারীতি সেটা পড়ে শোনাচ্ছে সেতু, এবং গল্পের নাম হচ্ছে তারিণী খুড়ো আর বেতাল, এবং গল্পটি লিখেছেন সত্যজিৎ রায়। প্রথম এখন শুনবো গল্পটির প্রথম অংশ, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে চলে যাচ্ছি একেবারে সরাসরি শেষ অংশে বা পরের অংশে, তারপর আবারও ফিরছি। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যাবার আগে যে কোনো মোবাইল থেকে 222 নাম্বারে আমাকে লিখতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে পাঠিয়ে দেবেন 222-এ। তাহলে শুরু করছি আজকের প্রথম ঘন্টার গল্প। গল্পটির নাম হচ্ছে তারিণী খুড়ো আর বেতাল, লিখেছে সত্যজিৎ রায়, পড়ে শোনাচ্ছে সেতু।
শ্রাবণ মাস, দিনটা ঘোলাটে, সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তারই মধ্যে সন্ধ্যের দিকে তারিণী খুড়ো এসে হাজির। হাতের ভিজা জাপানি ছাতাটা সরাত করে বন্ধ করে দরজার পাশটায় দাঁড় করিয়ে রেখে তক্তপোষে তার জায়গাটায় বসে তাকে এটা টেনে নিয়ে খুড়ো বললেন, কই আর ডাক সবাইকে, আর নিকুঞ্জকে বল নতুন করে জল ফুটিয়ে এক কাপ চা করতে। লোডশেডিং, তাই বসবার ঘরে দুটো মোমবাতি জ্বলছে, তাতে থমথম ভাবটা তো কমেনি বরং বেড়েছে। নিকুঞ্জই জল চাপিয়ে পাড়ার এ বাড়ি ও বাড়ি থেকে ন্যাপলা ভুলু চটফুটি আর সুনন্দকে ডেকে আনল। ন্যাপলা এসেই বলল,
এই বাদলা দিনে মোমবাতি আলোই কিন্তু বেশ।
ভূতের গল্পই তো নাকি?
মানে যদি আপনার স্টকে থাকে আর কি, দুটো গল্প তো অলরেডি বলেই ফেলেছেন।
আমার স্টক, আমার যে স্টক তাতে দুটো আরব্য উপন্যাস হয়ে যাবে রে।
তার মানে 2002? নাইস।
আমাদের মধ্যে ন্যাপলাই খুড়োর সঙ্গে তাল রেখে কথা বলতে পারে। আগে হ্যাঁ বললেন পুরো, তবে সবচেয়ে ভূতের গল্প তা নয় অবশ্য। এখানে বলে রাখি যে তারিণী খুড়ো গল্পগুলো এত জমাটি হয় যে সেগুলো গুল না সত্যি সে কথাটা আর কোনোদিনও জিজ্ঞেস করি না। তবে এটা জানি যে 45 বছর ধরে ভারতবর্ষের নানা জায়গায় ঘোরার ফলে খুড়োর এক্সপিরিয়েন্স স্টক অফুরন্ত।
তা আজকে কিসের গল্প বলবে?
জিজ্ঞেস করলো ভুলু। আজকেটা ভূতেরও বলতে পারিস, আবার কঙ্কালেরও বলতে পারিস।
কঙ্কাল আর ভূত যে এক জিনিস সেটা তো জানতাম না,
বললো ন্যাপলা। তুই আর কি জানিস রে ছোকরা, এক জিনিস না হলেও এক এক সময় এক এক রকম হয়ে যায়। অন্তত আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি তাতে তো তাই হয়েছিল। সোনা যদি সাহস থাকে তোদের তো বলতে পারি। আমরা পাঁচজনে একসঙ্গে পর পর 3 বার আছে বলার পর ঘুরে শুরু করলেন। আমি তখন মালাবারে এলাচের ব্যবসা করে বেশ 2 পয়সা কামিয়ে আবার ভবঘুরে কোচিন থেকে গেলুম কোয়েম্বাটুর, সেখান থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কুর্নুল, কুর্নুল টু হায়দ্রাবাদ। ফার্স্ট ক্লাস ছাড়া একেবারেই ট্রেনে চড়ি না, ভালো হোটেলে থাকি, শহরে ঘোরার ইচ্ছে হলে ট্যাক্সি দেখি। হায়দ্রাবাদে যাওয়ার ইচ্ছে ছিল শালার জাং মিউজিয়ামটা দেখবার জন্য। স্রেফ একজন লোকের সংগ্রহ থেকে একটা পুরো মিউজিয়াম হয়ে যায় সেটা না দেখলে বিশ্বাসই করতুম না। মিউজিয়াম দেখে গোলকোন্ডায় একটা ট্রিপ মেরে আবার বেরিয়ে পড়বো ভাবছি, এমন সময় লোকাল কাগজে একটা বিজ্ঞাপন দেখে মনটা চনমন করে উঠল একেবারে। হায়দ্রাবাদে আর্টিস্ট ধনরাজ মার্তন্ড একজন মডেল চাইছেন পৌরাণিক ছবি আঁকবার জন্য। তোরা রবি বর্মার নাম শুনেছিস নাকি? রাজা রবি বর্মা ট্রাভঙ্করের এক রাজবংশের ছেলে ছিলেন। তিনি পৌরাণিক ছবি একে খুব নাম করেছিলেন গত শতাব্দীর শেষ দিকটায়। ভারতবর্ষের বহু রাজরাজরার বাড়িতে দেখতে পাওয়া যায় তার আঁকা সব ওয়াইল পেন্টিং। কতকটা রবি বর্মার স্টাইলে ছবি আঁকে এই ধনরাজ মার্তন্ড। আর আমি যখনকার কথা বলছি বছর 35 আগে, তখন লোকটার খুব নাম, খুবই প্রসাদ। তার এই বিজ্ঞাপনটা দেখে বেশ একটা জোরালো প্রতিক্রিয়া হলো। পুরুষ মডেল চেয়েছে, চেহারা ভালো হওয়া চাই, রোজই শুটিং দিতে হবে, উপযুক্ত পারিশ্রমিক দেবে তারা। তোরা তো বলেইছি যে সে বয়সে আমার চেহারা ছিল লাইক এ প্রিন্স, তার উপর ডন বৈঠক দেওয়া শরীর, গায়ে জোব্বা, মাথায় মুকুট আর কোমরে তলোয়ার দিয়ে যে কোনো নেটিভ স্টেটের সিংহাসনে বসিয়ে একেবারে চালিয়ে দেওয়া যায়। আর সে যা হোক, অ্যাপ্লাই করে দিলুম, আর ডাকও এসে গেল 7 দিনের মধ্যেই। নতুন খুলে দাড়ি কামিয়ে বেশ ভালো পোশাক পরে হাজির হলুম মার্তন্ডের অ্যাড্রেসে। বাড়িটা দেখে মনে হলো এককালে কোনো নবাবের হাবিলি টাবিলি ছিল। চারদিকে মার্বেলের মোজেক, পৌরাণিক ছবিতে যে ভালো রোজগার হয় সেটা বোঝাই যাচ্ছে। উর্দি পরা বেয়ারে এসে আমাকে নিয়ে বসলো একটা সারি সারি চেয়ার পাতা ঘরে। সেখানে জনাপাচে ক্যান্ডিডেট আরো অপেক্ষা করছে, মনে হচ্ছে যেন ডাক্তারের ওয়েটিং রুম। এদের মধ্যে একজনের চেহারা চেনা চেনা লাগলেও সে যে কে তা ঠিক বুঝতে পারলুম না। আমি বসার মিনিট খানিকের মধ্যেই সে লোকে ডাক এলো। বেয়ারা ঘরে ঢুকেই,
বিশ্বনাথ সলাসকি
বলতেই চিনে ফেললুম লোকটাকে। ফিল্ম পত্রিকায় এর ছবি দেখেছি, কিন্তু তাহলে আবার চাকরির জন্য দরখাস্ত করা কেন? কৌতূহল হওয়াতেই আমার পাশে বসা ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলুম, আচ্ছা যিনি এক্ষুনি উঠে গেলেন তিনি বোধহয় একজন ফিল্ম স্টার, তাই না? ভদ্রলোক একটু হেসে বললেন, স্টার হলে কি আর এখানে দেখতে পেতে? হতে চেয়েছিল স্টার, কিন্তু 3টি ছবি পরপর মার খাওয়াতে এখন রাস্তা অন্য দেখছে। ভদ্রলোক আরো বললেন যে সোলাশ কি নাকি হায়দ্রাবাদেরই ছেলে, ধনী বাপের পয়সা উড়িয়েছে জুয়া খেলে আর ফুর্তি করে, তারপর বোম্বাই গিয়ে ফিল্মের হিরো হবার চেষ্টায় বিফল হয়ে আবার এখানে ফিরে এসেছে। যিনি এসব খবর দিলেন তিনি নিজেও অবশ্যই একজন ক্যান্ডিডেট, 5 জনের সকলেই মডেল হবার আশায় এসেছেন, তবে তার মধ্যে সোলাশকির চেহারাটাই মোটের উপর ভালো, যদিও যাকে পৌরুষ বলে সে জিনিসটার একটু অভাব। আমার ডাক পড়লো সবার শেষে, যে ঘরে ইন্টারভিউ হচ্ছে সেটাই স্টুডিও, কারণ এদিকে রয়েছে বেশ বড় একটা কাচের জানালা, ঘরের এক পাশে একটা ইজেল আর তার পাশে একটা টেবিলের উপর আঁকা সরঞ্জাম। এইসবের মধ্যে একটা ডেস্ক পাতা হয়েছে আর তার দুদিকে 2টো চেয়ার, একটা বসেছেন মার্তন্ড সাহেব। সাহেব কথাটা ভুল হলো না, কারণ ভদ্রলোকের ইংরেজিটা বেশ শকুনি বারকানাত, ফ্রেঞ্চ কাট দাড়ি আর মাথার উপর লম্বা ঢেউ খেলানো চুল নেমে এসেছে কাঁধ অবধি। পোশাক সম্ভবত নিজেরই ডিজাইন করা, কারণ জাপানি সাহেবি আর মুসলমানি পোশাকের এমন খিচুড়ি আর দেখিনি কখনো। 5 মিনিট কথা বলে আর জামা খুলিয়ে আমার বাইসেপ ট্রাইসেপ আর ছাতি দেখে ভদ্রলোক আমাকেই সিলেক্ট করে নিলেন। ডেলি শুটিংয়ে 100 টাকা, অর্থাৎ মাসে 30 দিন কাজ হলে 3000। আজকের দিনে প্রায় 10-15 হাজারের সামিল। পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেল। যে কোনো পৌরাণিক ঘটনাই হোক না কেন, তাতে প্রধান পুরুষ চরিত্র হব আমি। নারী চরিত্রের জন্য আছেন মিসেস মার্তন্ড আর ওদেরই 19 বছরের মেয়ে শকুন্তলা। খুচরো পুরুষের জন্য মডেলের অভাব নেই। মার্তন্ডের পৌরাণিক পোশাকের স্টক বিরাট, পাগড়ি মুকুট ধুতি চাদর কোমরবদ্ধ, তাগা তাবিজ নেকলেস সবই রয়েছে। অর্জুনের লক্ষ্য ভেদ দিয়ে আঁকা শুরু হলো, তার জন্য একটি জবরদস্ত ধনুকে তৈরি করিয়ে রেখেছে আর্টিস্ট মশাই। হুসেন সাগর লেক থেকে 5 মিনিটের হাঁটা পথে 150 টাকা ভাড়ার 2টি ঘর নিলাম আমি। বাড়িওয়ালা মোতালেফ হোসেন অতি সজ্জন ব্যক্তি, বাঙালিদের সম্বন্ধে খুবই উঁচু ধারণা। রোজ সকালে আন্ডারটোস্ট খেয়ে বেরিয়ে পড়ি 9টা থেকে 1টা পর্যন্ত সিটিং, তার মধ্যে চা পানের জন্য 10 মিনিটের বিরতি থাকে 11টায়। কাজের পর বাকি দিনটা ফ্রি থাকে। হায়দ্রাবাদ শহর ঘুরে দেখি, সন্ধ্যাবেলা লেকের ধারে একটু বেরিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এছাড়া আরেকটা কাজও আছে, সেটা হলো পুরাণের গল্প পড়ে মার্তণ্ডের জন্য সুইটেবল সাবজেক্ট খুঁজে রাখা। মার্তণ্ড নিজে শুধু রামায়ণ মহাভারতটা পড়েছে তাও তেমন খুঁটিয়ে নয়, তাই তার বিষয়গুলো একটু মামুলি হয়ে পড়ে। আমি মার্তণ্ডকে বলেছিলাম রাজা বিক্রমাদিত্যের কিছু ঘটনা যেগুলো ওর মনেও ধরেছিল। আমি জানতাম বিক্রমাদিত্যের পক্ষে আমার চেহারা খুবই জুৎসই, কিন্তু কাজের বেলা ঘণ্টগুলটা কোথায় হলো আর কিভাবে হলো সেটাই বলি। 4 মাস 1 টানা সিটিং দিয়ে 8টা ছবি হয়ে গেল। এমন সময় একদিন সন্ধ্যাবেলা লেকের ধারে বেরিয়ে বাড়ি ফিরছি, একটা পুরনো মসজিদের পাশ দিয়ে রাস্তা, জায়গাটা নির্বিলি। মসজিদের উল্টো দিকে একটা তেঁতুল গাছের নিচে পৌঁছেছি, এমন সময় পিছন দিক থেকে মাথা একটা বাড়ি খেয়ে চোখে ফুল ঝুড়ি দেখলাম। জ্ঞান হলে পর দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি, মাথায় আর বাঁ হাতে বেদম ব্যথা। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এক সহৃদয় ভদ্রলোক তার গাড়িতে তুলে সোজা হাসপাতালে নিয়ে এসেছেন। হাতের ব্যথাটা আর কিছুই না, যখন পড়েছি তখন রাস্তায় একখণ্ড পাথরে লেগে কোনোটা ফ্র্যাকচার হয়েছে। এখানে বলে রাখি যে অজ্ঞান অবস্থায় আমার বেশ কিছু লোকসান হয়ে গেছে। আমার ওয়ালেটে ছিল 150 টাকা, সেটা গেছে, আর আমার 700 টাকা দামের সাধের ওমেগা ঘড়িটা, আর আমার 700 টাকা দামের সাধের ওমেগা ঘড়িটা। পুলিশে খবর দিয়েও কোনো ফল হয়নি, কারণ এ ধরনের অঘটন রাস্তাঘাটে নাকি প্রায় ঘটে। হাত প্লাস্টার করে বিছানায় পড়ে থাকতে হলো 3 সপ্তাহ। জখম হবার 4-5 দিনের মধ্যেই আমি মার্তণ্ডকে একটা পোস্টকার্ড ছেড়ে দিয়েছিলাম আমার অবস্থা জানিয়ে। 3 দিনের মধ্যেই তার উত্তর এসে যায় দুঃসংবাদ। মার্তণ্ড লিখেছে যে বিক্রমাদিত্য সিরিজের অর্ডার পেয়ে গেছে, অমুক তারিখের মধ্যে একখানা ছবিও দিতে হবে, তাই সে অন্য মডেল নিতে বাধ্য হয়েছে। আমার মতো কোয়ালিফিকেশন নাকি তার নেই, কিন্তু নিরুপায়, এই সিরিজ শেষ হলে প্রয়োজন হলে আবারও আমাকে জানাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এ নিয়ে তো আর করার কিছু নেই, তাই অগত্যা সময় কাটানো এবং যাই হোক কিছু রোজগারের জন্য অংশ হেরাল পত্রিকায় একটু একটু লিখতে শুরু করলাম। 6খানা ছবি আঁকতে মার্তণ্ডের লাগবে অন্তত 3 মাস, অর্থাৎ আমার প্রায় 9,000 টাকা লোকসান করে দিয়েছে হায়দ্রাবাদের গুন্ডা। কিন্তু 1 মাস যেতে না যেতেই আমার বাড়িওয়ালার কাছে টেলিফোন এলো মার্তণ্ড সাহেবের, আমায় নাকি তার প্রয়োজন। বেশ কৌতূহল নিয়ে হাজির হলাম মার্তণ্ডের স্টুডিওতে। ব্যাপারটা কি?
আমার একটা ভালো স্কেলেটন জোগাড় করে দিতে পারবে তুমি?
বললেন মার্তণ্ড সাহেব।
2-1 জনকে বলেছি কিন্তু কোনো ফল হয়নি, তাই তোমার কথা মনে হলো আমার। যদি পারো তো কমিশন দেবো তোমাকে, আমার বিশেষ দরকার জিনিসটা।
জিজ্ঞেস করলুম যে স্কেলেটনের প্রয়োজন হচ্ছে কেন। মার্তণ্ড বললেন যে বেতাল পঞ্চবিংশতির ছবি আঁকবেন, বিক্রমাদিত্যের কাঁধে বেতাল, এটাই হবে ছবির সাবজেক্ট। বেতালের গল্প আজকালকার ছেলেমেয়েরা পড়ে কিনা জানি না, আমরা এককালে খুবই উপভোগ করতুম। এক সন্ন্যাসী বিক্রমাদিত্যকে আদেশ করেছে, দুক্রোশ দূরে শ্মশানের শিরিষ গাছে একটা মরা ঝুলছে, সেইটা তুমি আমার কাছে এনে দাও। বিক্রমাদিত্য শ্মশানে গিয়ে ঝুলন্ত মরার গলার দড়ি তলোয়ারের এক কোপে কেটে ফেলতেই মরা মাটিতে পড়ে খিলখিল করে হেসে উঠল। ছোটবেলায় জিন্দালাস বলে একটা হিন্দি ফিল্ম দেখেছিলাম, এও হলো জিন্দালাস, এমন লাশ যার মধ্যে ভূত বাসা বেঁধেছে। এই ভূতে পাওয়া মরাকেই বলে বেতাল। বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে সন্ন্যাসীর কাছে চলেছেন আর বেতাল তাকে হেয়ালি গল্প বলছে। রাজা যদি হেয়ালির ঠিক উত্তর দেন তাহলে মরা আবার তার কাঠ থেকে শিরিষ গাছে ফিরে যাবে, আর যদি ভুল উত্তর দেন তাহলে রাজা বুক ফেটে মরে যাবেন। যাই হোক, আমি মাতঞ্জকে বললুম, কিন্তু সাহেব বেতাল তো কঙ্কাল নয়, সে তো সবদেহ। মার্তণ্ড বললেন,
স্কেলিটন পেলে আমি ছবিতে তার গায়ে চামড়া বসিয়ে নিতে পারবো, কিন্তু স্কেলিটন আমার চাই।
আমি বললুম, তোমার মডেল কঙ্কালকে কাঁধে নিতে রাজি হবে তো?
হবে বই কি,
বললে মার্তণ্ড।
আমি তার সঙ্গে কথা বলেছি, সে বলে তার কোনো ভয় ডর বলে কিছুই নেই। এখন তুমি বলো, তুমি যোগা করে দিতে পারবে কি না?
বললুম, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, তবে এ কিন্তু অল্প খরচে হবে না মশাই, আর কাজ হয়ে গেলে সে কঙ্কাল ফেরত দিতেও হতে পারে। মার্তণ্ড আমার হাতে 2000 টাকা দিয়ে বলল,
এই হলো কঙ্কালের 7 দিনের ভাড়া, এটা দাম নয়, আর তোমায় আমি দেবো 200।
স্কেলিটন পাওয়া আজকের দিনে খুবই কঠিন, সেটা সকলেই জানে, যা পাওয়া যায় সবই প্রায় বিদেশে এক্সপোর্ট হয়ে যায়, কিন্তু তখনও যে সহজ ছিল তাও নয়, বিশেষত হায়দ্রাবাদের মতো জায়গায়। আমি অনর্থক খোঁজাখুঁজি না করে সোজা আমার বাড়িওয়ালাকে ব্যাপারটা খুলে বললাম। মোতালেফ সাহেব হায়দ্রাবাদে রয়েছেন 42 বছর, এখানকার নারী নক্ষত্র সবই জানেন তিনি। আমার কথা শুনে কিছুক্ষণ ভুরু কুচকে থেকে বললেন,
হ্যাঁ একটা স্কেলেটনের কথা মনে পড়ছে বটে, তবে সেটা আসল কঙ্কাল নাকি যন্ত্রপাতি লাগানো আর্টিফিশিয়াল কঙ্কাল সেটা আমি বলতে পারবো না, আর সেটা এখনো সেই লোকের কাছে আছে কিনা তাও ঠিক আমি বলতে পারছি না।
কে সেই লোক?
এক ম্যাজিশিয়ান,
বললেন হোসেন সাহেব।
আসল নাম কি সেটাও জানি না, তবে ভোজরাজ নামে খেলা দেখাতো,
তার মধ্যে একটা ছিল কঙ্কালের খেলা।
কঙ্কাল তার সঙ্গে এক টেবিলে বসে চা খেত, তাস খেলত, দুজনের পাশাপাশি হাঁটাচলাও করতো, আবার সে এক তাজ্জব ব্যাপার।
খুব নাম করেছিল লোকটা, তবে বছর 15 তার কোনো হদিশ পায়নি, ম্যাজিক ছেড়ে দিয়েছে এটাই শুনেছিল। সে কি হায়দ্রাবাদেরই লোক?
হ্যাঁ, তবে তার ঠিকানা জানি না,
অন্ধ্র অ্যাসোসিয়েশনে জিজ্ঞেস করে দেখতে পারো, তারা ফিরে বছর ভোজরামের খেলার ব্যবস্থা করত। অন্ধ্র অ্যাসোসিয়েশনের কাছ থেকে ভোজরাজের এককালের ঠিকানা পাওয়া গেল, আশ্চর্য। গিয়ে দেখি লোকটা এখনো সেইখানেই আছে।
সবার সাথে আজীবন 1 পয়সা প্রতিতে গেম, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
চকবাজারের মধ্যে একটা দোতলা বাড়িতে দুটি ঘর নিয়ে থাকেন, বয়স 80-85 হবে, মুখ ভর্তি একরাশ খয়েরি রঙের দাড়ি, মাথায় চকচকে টাক, গায়ের রং আবলুশ। আমায় দেখে হিন্দিতে প্রথম কথাই বললেন,
বাঙালি বাবুর নসিব খারাপ যাচ্ছে বলে মনে হচ্ছে।
লোকটা তাহলে বোধ হয় গুনতে জানে। এবারে আর ভূমিকা না করে আসল ব্যাপারটা তার কাছে পেশ করলুম। বললুম, যদি সে কঙ্কাল এখনো আপনার কাছে থেকে থাকে, আর যদি সেটাকে হপ্তাখানিকের জন্য ভাড়া দিতে পারেন, তাহলে আমার নসিব কিছুটা ইম্প্রুভ করতে পারে। যিনি ভাড়া নেবেন তিনি 2000 টাকা দিতে রাজি আছেন। সে কঙ্কাল এখনো আছে কি?
একটা কেন, দুটো আছে।
আমি একটু থতমত খেয়ে গেলাম।
আরে কঙ্কাল তো তোমারও আছে,
বললেন ভোজরাজ।
নেই কি, কঙ্কাল আছে বলেই তো চলে ফিরে বেড়াচ্ছ। তোমার কঙ্কাল আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, কোনো এর কাছে হাড়ে চিড় ধরলো, ডাক্তার আবার সেটাকে জুড়ে দিল, তুমি জোয়ান বলেই জোড়া লাগলো, বুঝেছ? আমি যদি মাথায় বাড়িকে পড়ে হাড় ভাঙতুম, আমাকে কি আর কোনোদিন উঠতে হতো বলো?
এই সুযোগে একটা প্রশ্ন না করে পারলুম না। আমায় কে জখম করলো বলতে পারেন?
ভেরি অর্ডিনারি গুন্ডা,
বললেন ভোজরাজ।
তবে তার পিছনে অন্য কেউ আছে কিনা জানি না, থাকতে পারে, সেটা জানতে পারে আমার কঙ্কাল, বুঝছো? সেটা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। তুমি চাইছো সে কঙ্কাল আমি দিতেও প্রস্তুত আছি। অনেক কাল কোনো রোজগার নেই, দেনা জমে গেছে বিস্তর, 2000 পেলে সব শোধ হয়ে যাবে, আমি আর নিশ্চিন্ত মরতে পারি। কিন্তু একটা কথা বলি তোমায়, এ কঙ্কাল যে সে কঙ্কাল নয়, যার কঙ্কাল তিনি ছিলেন সিদ্ধ পুরুষ। মাটি থেকে পাঁচা শূন্য উঠে যোগ সাধনা করতেন, বায়ু থেকে আহার্য আহরণ করতেন, ফলমূলের দরকারও হতো না তার। তার ছিল তেজ অসামান্য। একবার তার সাধনার সময় এক চোর তার কুটিরে ঢুকে ঘড়িবাটি তোড়াতে গিয়েছিল। হাত বাড়ানো মাত্র আঙুলগুলো বেঁকে যায় একেবারে, কুষ্ঠ। কেউটে ছোবল মারতে এলে সাপ ভস্য হয়ে যেত, বাবাজির কিছুই হতো না।
আমি একটা কথা না বলে পারলুম না। কিন্তু এই বাবাজির কঙ্কালকে তো আপনি বসে এনেছিলেন, একে দিয়ে ভেলকি দেখাতেন স্টেজে।
তাহলে বলি শোনো,
বললেন ভোজরাজ,
কঙ্কালকে আমি কোনো দিনও বসে আনিনি, এসব তারই খেলা। অন্য যে ম্যাজিক দেখাতো সেগুলো কিছুই না, সব যন্ত্রপাতির কাজ আছে। লোকে ভাবতো কঙ্কালের যা কিছু ক্ষমতা সবই গুরুজির কৃপায়। মনে মনে তার শিষ্য হয়ে আমি একটানা 10 বছর বদ সেবা করি। তখন আমার তরুণ বয়স, ম্যাজিক সম্বন্ধে একটা কৌতূহল ছিল, এই এই পর্যন্তই। গুরুজি একবার আমার কোনো নোটিশ নেননি। তারপর একদিন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, বেটা তোর উপর আমি খুশি, তবে তুই এখন সংসার ত্যাগ করতে যাসনি, তোর অনেক কাজ আছে, বুঝেছিস? তুই হবি ভোজবাজির রাজা, তোর নাম হবে, যে কাজে নাম করবি সেই কাজে আমি তোকে সাহায্য করব, তোর সেবার প্রতিদান দেব আমি। তবে সেটা এখন নয়, আমি মরবার পরে।
আমি বললাম, সেটা কিরকম করে হবে যদি একটু বুঝিয়ে দেন।
গুরুজি আমাকে সন্তারিক বলে দিয়ে বললেন, এই দিনে তুই যাবি নর্দমার তীরে মানঠাতে শহরে। সেখানে শ্মশানে গিয়ে দেখবি একটা বেল গাছ, সেই গাছ থেকে নদীর ধার ধরে পশ্চিমে চলে যাবি 999 পা। সেখানে দেখবি বনের মধ্যে একটা তেঁতুল গাছ আর বাবুল গাছের মধ্যে আকন্দ ঝোপের একটা কঙ্কাল, সেটাই আমি। সেটাকে তুই নিয়ে যাস, সেটাই তোর কাজে সাহায্য করবে, তোর আদেশ মানবে, লোকে দেখে তোকে বাহবা দেবে। তারপর কাজ ফুরিয়ে গেলে নদীর জলে সেটাকে ফেলে দিবি, যদি তখনও কাজ বাকি থাকে তাহলে সেটা জলে ডুববে না, তখন আবার তুলে এনে তোর কাছে রেখে দিবি।
সব শুনে টুনে ভোজরাজকে জিজ্ঞাসা করলাম, ওটা জলে ফেলে দেবার সময় কি এখনো আসেনি? ভোজরাজ বললেন,
না এখনো আসেনি, একবার মুসির জলে ফেলে দেখেছিলাম ডোবেনি, এখন বুঝতে পারছি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমার কর্কট রাশিতে জন্ম তো?
হ্যাঁ।
পঞ্চমী তিথি?
আগে হ্যাঁ।
তবে তুমি সেই লোক বাপু, অবশ্যই রাশি আর তিথি না মিললেও তোমাকে দেখেই মনে হয়েছিল তুমি শীতে লোক। বাবার কঙ্কালের হিল্লেটা তোমার হাত দিয়ে হলেই ভালো হবে। আমার বিশ্বাস বাবারও তোমাকে ভালো লাগত, তিনি সাচ্চা লোক পছন্দ করতেন।
তাহলে এখন কি করতে হবে?
আগে ওই বাক্সটা খোলো।
ঘরের এক পাশে একটা বড় কাঠের সিন্দুকের দিকে দেখেছেন ভোজরাজ। আমি গিয়ে ডালাটা তুললুম। ভেতরে কিংখাবের কাজ করা একটা গাঢ় লাল মখমালের উপর হাঁটু ভাঁজ করে কঙ্কালটা শোয়ানো। ভোজরাজ বললেন,
ওটাকে তুলে বাইরে আনো।
দেখলাম যে মিহি তামার তার দিয়ে সুন্দর করে কঙ্কালের হাড়গুলো পরস্পরের সঙ্গে পেঁচানো রয়েছে। পাঁচটা দুহাত দিয়ে জাপটে ধরে কঙ্কালটা বাইরে আনলাম। ভোজরাজ বললেন,
ওটাকে দাঁড় করাও।
করালুম।
এবার হাত দুটো ছেড়ে দাও।
হাত ছড়িয়ে আনলুম, আর সঙ্গে সঙ্গে আমার চোখ টেরিয়ে গেল। কঙ্কাল নিজে থেকেই দাঁড়িয়ে রয়েছে, কোনো সাপোর্টও নেই।
এবার ওটাকে গড় করো।
এই শেষ কাজের জন্য ওটা তোমারই সম্পত্তি। কাজটা যে কি জানি না, তবু রিস্ক না নিয়ে গড় না করে একেবারে সাটাং হয়ে শুয়ে পড়লাম স্কেলিটনের সামনে।
যা করছো তা বিশ্বাস করে করছো তো?
জিজ্ঞেস করলেন ভোজরাজ। বললুম, আমার মনের সব কপাট খোলা। আমি হাসি টিকটিকি ভূত প্রেত দত্তি দানা বেদ বেদান্ত আইনস্টাইন ফাইনস্টাইন সব মানি।
ভেরি গুড, এবার তুমি ওটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, দেখো যেন গুরুজির মনোবাঞ্ছা পূর্ণ হয়। কাজ হয়ে গেলে ওটাকে মুসি নদীর জলে ফেলে দিও।
কঙ্কাল পেয়ে অত্যন্ত খুশি হয়ে মার্তণ্ড আমাকে 200 জায়গায় 500 টাকা বকশিস দিয়ে ফেললেন। তারপর বললেন,
আজ সন্ধ্যায় কি করছো তুমি?
কেন বলুন তো?
আজ বিক্রমাদিত্যের ছবিটা আঁকা শুরু করবো, তুমি এলে ভালো হয়।
আমি তো জানতাম আপনি সকালে ছাড়া ছবি আঁকেন না।
এটার জন্য স্পেশাল ব্যবস্থা,
বললেন মার্তণ্ড।
এই ছবির জন্য যে মুডটা চাই সেটা রাত্রেই ভালো আসবে, আর দৃশ্যটার জন্য আমি নিজে প্ল্যান করে একটা লাইটিং এর ব্যবস্থা করেছি, আমি সেটা তোমাকে দেখাতে চাই।
কিন্তু মডেল যদি আপত্তি করে?
তুমি যে ঘরে আছো সেটাই তো সে জানবে না। তুমি ঠিক 7টার সময় এসে স্টুডিওর এই কোণটাতে চুপটি করে দাঁড়িয়ে থাকবে, আলোগুলো সব মডেলের উপর ফেলা থাকবে, তার পেছনে কি আছে সেটা সে দেখতেই পাবে না।
এককালে অ্যামেচার থিয়েটার করেছি, জানতুম যে ফুট লাইটের পেছনে দর্শকদের প্রায় দেখাই যায় না, এও সেই একই ব্যাপার আর কি। আমি রাজি হয়ে গেলুম। একটা ধ্রুপুকুনির ভাব নিয়ে 7টার ঠিক 5 মিনিট আগে এসে হাজির হলুম মার্তণ্ডের বাড়ি। ওর মাদ্রাজি চাকর শিবচরণ আমাকে দরজা ফাঁক করে ঝুঁকিয়ে দিল স্টুডিওতে। মডেলের জায়গা এখনো খালি, তবে লাইটিং হয়ে গেছে এবং সত্যি তারিফ করবার মতো ব্যাপার। যে শ্মশানে ভূত পিশাচের নৃত্য হচ্ছে সেখানে এরকম আলো সত্যিই দরকার। মার্তণ্ড বসে আছে ক্যানভাসের সামনে, তার পাশে একটা জোরালো ল্যাম্প। সে আমাকে আর চোখে দেখে একটা বিশেষ দিকে নির্দেশ করল, সেটা হলো স্টুডিওর সঙ্গে লাগা একটা ঘরের দরজা। বুঝলাম যে সেই ঘরে তৈরি হচ্ছে মডেল। এবারে আরেকটা জিনিসের দিকে দৃষ্টি গেল, সেটা হলো কঙ্কাল। একটা হ্যাট স্ট্যান্ডের ডাটি থেকে সেটা ঝুলছে, সেটার গায়ে ভৌতিক আলো পড়ে সেটা আরো বেশি ভৌতিক দেখাচ্ছে, আর তার সঙ্গে ভৌতিক হাসি। তোরা লক্ষ্য করেছিস কিনা জানি না, 32 দাঁত বেরিয়ে থাকে বলে যে কোনো খুলির দিকে চাইলেই মনে হয় সেটা হাসছে। একটা খুট শব্দ শুনে অন্য ঘরের দরজার দিকে চোখ গেল, তলোয়ার হাতে রাজপোশাক পরিহিত বিক্রমাদিত্য বেরিয়ে এলেন দরজা খুলে। পাকানো গোফ, গালপাট্টা, লম্বা ঢেউ খেলানো চুল, কোনো ভুল নেই। মনটা হু হু করে উঠল, কারণ এই পাট্টা আমারই পাবার কথা। দৈব দুর্বিপাকে ফসকে গেল। রাজা এসে স্টেজে আলো নিয়ে দাঁড়ালেন, মার্তণ্ড উঠে গিয়ে তার পোজ আর পজিশনটা ঠিক করে দিয়ে চলে গেলেন হ্যাট স্ট্যান্ডের দিকে। কঙ্কালটাকে নামিয়ে নিয়ে সেটাকে মডেলের কাঁধে চাপিয়ে দিয়ে বললেন,
এটার হাত দুটোকে তোমার কাঁধের উপর দিয়ে সামনের দিকে ঝুলিয়ে দাও, আর পা দুটো কোমরের দুপাশ দিয়ে নিয়ে এক করে তোমার বাহাত দিয়ে চেপে থাকো।
দেখলুম মডেল দিব্যি মার্তণ্ডের ইনস্ট্রাকশন পালন করল। লোকটা সাহসের প্রশংসা না করে উপায় নেই। মার্তণ্ড ছবি আঁকা শুরু করে দিলেন। প্রথমে চারকোল দিয়ে স্কেচটা করে তারপর রং চাপানো হবে। এর আগে তো আমি মডেল হতুম, তাই আঁকাটা কেমন হচ্ছে সেটা দেখার সুযোগ ছিল না। আজ দেখতে পেলুম মার্তণ্ডের নিপুণ হাতের কাজ। মিনিট পাঁচেকও হয়নি, হঠাৎ মনে হলো স্টেজের দিক থেকে একটা গোঙানি শব্দ পাচ্ছি। আর্টিস্ট এত মশগুল যে তার কানে শব্দটা যায়নি। সে খালি বলল,
স্টেডি স্টেডি,
কারণ রাজা অল্প অল্প হেলতে দুলতে শুরু করেছেন। আর্টিস্টের আদেশ সত্ত্বেও দেখলাম মডেল স্টেডি থাকতে পারছে না, সে এপাশ ওপাশ করছে, আর তার মুখ দিয়ে যে শব্দটা বেরুচ্ছে সেটাকে গোঙানি ছাড়া আর কিছুই বলা যায় না।
What's the matter?
বিরক্তির সঙ্গে প্রশ্ন করলেন মার্তণ্ড। এদিকে আমি ম্যাটারটা বুঝে ফেলেছি, কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি কি ঘটছে। কঙ্কালের হাত দুটো আর ঝোলানো নেই, সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠে মডেলের থুতনির নিচে এসে ক্রমে একটা ভয়ঙ্কর আলিঙ্গনে পরিণত হচ্ছে। সেই সঙ্গে পা দুটো যেভাবে জড়িয়ে ফেলেছে কোমরটাকে সেটা আর কোনোদিনও খোলা যাবে বলে মনে হচ্ছে না। মডেলের অবস্থা এখন শোচনীয়, তার গোঙানি ক্রমে পরিত্রাহী আত্মনাদে পরিণত হয়েছে। আসে তলোয়ার মাটিতে ফেলে দিয়ে সমস্ত দেহটাকে ঝাঁকিয়ে দুহাতের সমস্ত শক্তি দিয়ে কঙ্কালের হাত দুটি আলগা করার চেষ্টা করছে। মার্তণ্ড একটা চিৎকার দিয়ে দৌড়ে গেছে মঠের দিকে, কিন্তু দুজনের কম্বাইন চেষ্টা এবং শক্তি প্রয়োগেও কোনো ফলই হলো না। মার্তণ্ড হাল ছেড়ে দিয়ে চলতে চলতে পিছিয়ে এসে পিজলটাকে উল্টে ফেলে দিয়ে আমারই পাশে দেয়ালের গায়ে এলিয়ে পড়লেন। আমার কি কর্তব্য বিমূল ভাবটা যদিও বেশিক্ষণ থাকেনি, কিন্তু তার মধ্যেই মডেল কাঁধে কঙ্কাল সমাজ মাটিতে গড়িয়ে পড়েছে। এদিকে ঘর ঘরে গলা মার্তণ্ড বলছে, ডু সামথিং, ডু সামথিং। আমি এবার এগিয়ে গেলাম মঞ্চের দিকে। আমার কিন্তু ভয় কেটে গেছে এর মধ্যেই, কারণ মন বলছে কঙ্কাল আমার কোনো ক্ষতি করবে না, আমার চেষ্টায় কোনো বাধাও দেবে না। কাছে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখে মাথাটা ভুকরে উঠল। রাজার চুল, গোফ, গলাপাট্টা, পাগড়ি সবই আলগা হয়ে খসে পড়ছে, আর তার ফলে যে মুখটা বেরিয়ে পড়েছে সেটা আমার চেনা। ইনি হলেন মার খাওয়া ফিল্মের হিরো বিশ্বনাথ চৌরাশি। মুহূর্তের মধ্যে চোখের সামনে একটা পর্দা সরে গিয়ে যার জন্যমান সত্যিটা বেরিয়ে পড়ল, আর সেই সঙ্গে মাথায় খেলে গেল এক পৈশাচিক বুদ্ধি। আমি সোলাশির উপর ঝুঁকে পড়ে বললাম, এবার বলো তো দেখি আমার জায়গাটা দখল করবার জন্য আমার মাথায় বাড়ি তুমিই মারিয়েছিলে কিনা, না বললে কিন্তু কঙ্কালের হাত থেকে তোমার মুক্তি নেই। সোলাশির চোখ ঠিকরে বেরিয়ে আসছে, সে সেই অবস্থাতেই দম বেরিয়ে আসে গলায় বলে উঠল,
ইয়েস ইয়েস প্লিজ প্লিজ সেভ মি।
আমি মার্তণ্ডের দিকে ফিরে বললাম, তুমি সাক্ষী শুনলে তো, কারণ একে আমি পুলিশে দেব। মার্তণ্ড মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন। এবার কঙ্কালের কাঁধ ধরে মৃদু টান দিতে সেটা রাজার কাছ ছেড়ে উঠে এলো, সঙ্গে সঙ্গে কোমর ছেড়ে পা দুটো। এরপর অবশ্য সোলাশি মশাইয়ের মডেল হওয়া আর হয়নি, কারণ তাকে বেশ কিছুদিন পুলিশের জিম্মায় থাকতে হয়েছিল। তার জায়গায় বিক্রমাদিত্য সিরিজের হিরো হলেন তারিণীচরণ বারুচে। ঘটনাটা মার্তণ্ডকেও কাবু করে দিয়েছিল ঠিকই, কিন্তু দিন সাতেকের মধ্যেই রিকভার করে তিনি আবার পুরোদমে কাজে লেগে গেলেন।
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা এবিসি রেডিও ফ্রম 89.2। তার সাথে আছে আমি শারমিনা। এতক্ষণ শুনছিলাম সত্যজিৎ রায়ের লেখা গল্প তারিণী খুঁড়ো আর বেতাল, পড়ে শোনালো সেতু। একজন প্রশ্ন করেছে আজকে কাহিনীটার নাম কি, তাই বলে দিলাম তিনি লিখেছেন কঙ্কাল। শুরুতে একবার বলে দিয়েছিলাম এবং শেষ করলাম, তারপর নামটা বললাম। আর এখন জানিয়ে দেবো এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 129 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। 7 দিন, 10 দিন নাকি 30 দিন, এই নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো ফ্রি জানতে ডায়াল করতে হবে 1212 এই নাম্বারে। আর আমার সঙ্গে প্রচুর বন্ধু আছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। এই মুহূর্তে আমার সঙ্গে রাজু আছে, রাজু ইসলাম আছেন, রাজু ইসলাম বিজয় লিখেছে, শারমিন আপু প্রথম গল্পের নাম কি কঙ্কাল। একটু আগেই আপনার এসএমএস এর কথা উল্লেখ করে বলছিলাম যে কঙ্কাল নয়, কঙ্কাল নিয়ে গল্প ছিল বটে, কিন্তু কাহিনীর নাম হচ্ছে তারিণী খুঁড়ো আর বেতাল। আর নুসরাত গাজীপুর থেকে সেতুকে লিখেছে, আমাকে চিনতে পারছো আমি নুসরাত, আমি একদিন আই লাভ ইউ লিখে সালাম বলে তোমার কি লিখেছো হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিল, কিন্তু আমি তোমাকে রিয়েলি লাভ করি। আচ্ছা জানিয়ে দিব সেতুকে, আমি সেতু পড়েই চলে গেল গল্পটি। এফ এম এ জগতে সবচেয়ে বাজে, আচ্ছা আর কক্সবাজার থেকে অরণি লিখেছে সালাম জানিয়েছে তোমাকে, ওয়ালাইকুম সালাম। মুক্তা লিখেছে মিরপুর গাবতলী লাগবাড়ি থেকেও, শারমিন আপু কুয়াশা যতবার শুনি ততবারই মুগ্ধ হই, থ্যাংকস কুয়াশা এবং এয়ারটেল। আর আমি তাহিয়া শেগুফতা আবিদ শাড়িকে, আমি তাহিয়া শেগুফতা আবিদ শাড়িকে আমার খুব খুব বেশি ভালো লাগে, তাকে জানিয়ে দিচ্ছি। ফারিসা লিখেছে, হ্যালো আপু, আই হোপ আপনি ভালো আছেন, অ্যান্ড আমার একটি রিকোয়েস্ট আছে যদি রাখেন, পোড়া বাড়ি একটি স্টোরি ছিল, যদি আবার রিপিট করতেন আমি চেক করে দেখবো। রিপিট করা আসলে খুব ঠেকায় না পড়লে বা ওরকম কোনো ঘটনা না ঘটলে আমরা সাধারণত রিপিট করি না, আমাদের রিপিট করার দরকার হয় না, কারণ আমাদের আর্কাইভে আমাদের সবগুলো এপিসোডই দেওয়া আছে। রঞ্জন লিখেছে সাতকানিয়া চিটাগং থেকে, হ্যালো সিস্টার। বৃষ্টির কি লিখেছেন, বৃষ্টির শব্দের জন্য কিছু শোনা যাচ্ছে না, এখন কি করা যায়? এখন বৃষ্টির শব্দ শোনা না গেলে আমি এখন কি করতে পারি? প্রকৃতির উপর তো আমার কোনো হাত নেই। গাজীপুর থেকে মাহদিন লিখেছে কুয়াশার গল্প খুব ভালো লাগছে, বিপির আসল নাম কি? বিপির নাম বিপি। আচ্ছা চলে যাচ্ছি একেবারে শুরু দিকে যে লিখেছে কামরুল হাসান মানিকছড়ি থেকে লিখেছে, আপু কেমন আছো? আমি ভালো আছি। অন্তু দেবনাথ বুড়িঘাট থেকে, আপু অনেকদিন পর শুনছি, কেমন আছো? আমি চানাচুর খাচ্ছি আর এফএম শুনছি, খুব ভালো। হাসান লিখেছে চিটাগং থেকে কুয়াশার মূল ঘটনার নাম লাশ বদল, না সেটা এখনো বলা যাবে না, একদম শেষে যদি মিলে যায় তাহলে তো তুমি ভালো, তোমার জন্য পুরস্কার আছে। সাইদুল ইসলাম বড়িঘাট থেকে লিখেছে, আপু অনেকদিন পর কুয়াশা শুনছি। তো ঠিক আছে চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি রাত দশটা খবরের পর। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সব সময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। 7 দিন, 10 দিন নাকি 30 দিন, এই নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে ফ্রি ডায়াল করুন 1212 এই নাম্বারে। আজকে আমাদের কুয়াশার মূল কাহিনী লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা। কথা বলছি না, হাতে খুব সময় কম, কারণ আজকে কাহিনী বেশ দীর্ঘ। তো চলে যাচ্ছি প্রথম পর্ব শুনতে, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি পরের পর্ব নিয়ে। সঙ্গেই থাকবেন, আমাকে লিখবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। পায়ে পায়ে অভিজ্ঞতা, আজকের ঘটে যাওয়া ঘটনাটা একটা প্রাধান্য না পেলেও দুদিন পর কিন্তু মনে হয় ইস অথবা আহা। আমরা সবাই সাবধানে অনেক কিছু এড়াতে চাই যাপিত জীবনধারার স্বস্তি বা সুখের জন্য, অথচ ভাবলে দেখা যায় যা ঘটার তা ঘটবেই। আমার প্রায়শই মনে হয় কিচ্ছু চাই না, প্রিয় মানুষ, একটা লাইব্রেরি, প্রিয় গানের কিছু সংগ্রহ, থাকা খাওয়া সুব্যবস্থা আর নীর ভেজাল বন্ধু, ব্যাস এই হলেই বোধহয় বেশ জীবন কেটে যাবে। আমরা এসবই ভাবি যতই বয়স বাড়ুক না কেন, এটা কখনোই স্বীকার করতে চাই না জীবনের ঘনিষ্ঠ একজন সহচর অর্থাৎ মৃত্যুকে নিয়ে আমরা হেঁটে চলেছি। জন্ম আমার কাছে যতটা রহস্যময়, মৃত্যু ঠিক ততটাই। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমরা একটা পর্যায়ের পর আর রহস্যকে নিয়ে ভাবতে পারি না, সে ক্ষমতা আমাদেরকে দেয়া হয়নি, তাই নিগুড় রহস্য নিয়ে আমাদের অজানা গন্তব্যে হেঁটে চলা। রহস্য যদি না থাকতো জীবনও হয়তো থাকতো না। সেটা বেঁচে থাকা বা জন্ম আমাদের অনেক অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের গল্প নানান অভিজ্ঞতায় সাজানো একটা রহস্য খাতা, যে খাতার পাতায় পাতায় রহস্য কুয়াশার মতো বন্দী। কিশোরগঞ্জের উজানখালী গ্রামের থানার সিনিয়র পুলিশ মহিউদ্দিন, এর আগে ছিল নালিতা বাড়ি থানায়। কত যে চেষ্টা চরিত্র করেছে বদলি হয়ে ময়মনসিংহের দিকে যাওয়ার, তার কপালে জুটছে না। ঘুরে ফিরে সব অজপাড়াগায়ই তার পোস্টিং হচ্ছে। আগে ভাবতো এসব বর্ডার এলাকাগুলোতে প্রচুর পয়সা, এখন দেখছে লবডঙ্কা। খুন খারাপি চুরি ডাকাতের কমতি নেই ঠিকই, কিন্তু সে অনুযায়ী পকেটে কিছুই পড়ে না, কারণ যেসব ক্রাইম হয় তার সবই ফাইলে চাপা পড়ে আর টেবিলে ঘুমায়। দিনের পর দিন একইভাবে চলছে। লোকের মুখে প্রায় শোনা যায় সরকারি চাকরিতে নাকি খুব আরাম, বসে বসেই মাস শেষে মাইনে। যদি তাই হতো তাহলে এই রাত 11:30টার সময় মহিউদ্দিনকে নদী পার হয়ে ডাকুমারা গ্রামে যেতে হতো না। আর এমন একটা অবস্থা হয়েছে যে মহিউদ্দিনকে ছাড়া এসব কেসের লাশ টাশ যেন কেউ ধরতেই চায় না। মহিউদ্দিন থাকলে একটা আলাদা ভরসা হয়। এত রাতে থানায় কি দরকার খবর দেওয়ার? ঘটনা যখন ঘটেছে তখন কাল সকালে খবর দিলে হতো না? যদিও মহিউদ্দিনের আজ নাইট ডিউটি, তবুও মনে মনে খুব বিরক্ত লাগছে। ভেবেছিল রাতটা বসে বসে ঝিমিয়ে পার করবে। তাকে আর করতে দিল আরামের সরকারি চাকরি? তাও আর এমন জায়গায় যেতে হবে যে নদী পার না হয়ে কোনো উপায় নেই। নদী পার হয়ে তো শান্তি নেই, আবার যাও ভ্যান গাড়িতে কাঁচা রাস্তায়। তাছাড়া রাত বিরেতে এসব লাশ নিয়ে আসার পথে কোনো না কোনো ঘটনা তো ঘটবেই।
আপনি জানেন না বড় স্যারের মাথা গরম।
সজীব স্যারের মাথা গরম নামিয়া রক্ত গরম, বয়স কম তো এর লেগে এই স্যাট স্যাট করে। অল্প বয়সের এসআই এর লেগে আমার ভালো লাগে না।
কি ব্যাপার মহিউদ্দিন সাহেব, আপনি এখনো থানায়? আমি তো অনেকক্ষণ আগে খবর পাঠিয়েছিলাম, এতক্ষণে তো অনেক দূর পৌঁছে যেতেন।
স্যার এই অহনি বাইরে যেতাম।
হ্যাঁ আর দেরি করবেন না, মেয়েটা সুইসাইড করেছে অনেকক্ষণ, বোধ হয় এখনো লাশ হ্যাং অবস্থায় আছে, গ্রামের লোকজন ভয় পাচ্ছে।
এই গ্রামের লোকজন ভয় পাওয়ার ঘটনায় অভ্যাস করে ফেলায় স্যার, এরা তো শহরের মাইন্ডসের মতো না।
প্লিজ কথা বাড়াবেন না, আর আপনি সব কাজে এত আলসেমি করেন কেন? সমস্যা কি আপনার? নেক্সট টাইম আমি কিন্তু বাধ্য হব অ্যাকশন নিতে, দ্রুত রওনা দেন।
কি স্যার আমার কথাটা সত্যি হলো? চলেন চলেন।
আরে বেডা, এইসব হুমকি ধামকিতে আমার কিছু যায় আসে না, আমি আমার মতোই কাম করুম।
স্যার আপনি তো সাহসী, তাই ফাঁসির মরার কথা শুনিয়া যাইতে না গিয়া দিনে যাইতে চান কেন?
আদুর ব্যাকেল, ওইসব ডর ভয় আমার নাই। টেলারিং এর দোকানে তুমি যদি একখান স্যান্ডুগেনজিও সেলাই করতে দাও, দেখবা তোমারে ঘুরাইতে আছে। তার কারণ কত? কারণ তার প্রয়োজনীয়তা তোমারে বুঝাইয়া দেব। তেমনি থানায় দেওয়ার লাশ বহনে আমার যে কতটা গুরুত্ব, সেইটা তোমাগর নতুন এসআই সজীব রেও বুঝতে হইব, বুঝলা?
সবই বুঝতে পারছি স্যার। এবার আল্লাহর নাম লইয়া বাইরে।
পাড়া গা এটা যে থানার গাড়িটা পর্যন্ত আনা যায় না। তাছাড়া থানার গাড়ি তো বেশিরভাগ সময় বড় অফিসাররাই দখল করে রাখে, অত রাতে কি আর মহিউদ্দিন হাবিলদারের জন্য থানার গাড়ি নদী পার হয়ে ডিউটি করবে? মহিউদ্দিন একদিন হাবিলদারকে নিয়ে ওই রাতের বেলায় বেরিয়ে পড়ল, দুজনে 5 ব্যাটেলের বড় টর্চ সঙ্গে দিল। যদিও আকাশে আধখানা চাঁদ রয়েছে কিন্তু জোছনার রং নেই, তাই পথঘাট অতটা স্পষ্ট নয়। তাছাড়া এইসব কেসে প্রায় দেখা যায় মাঝ রাস্তায় টর্চ কাজ করছে না, তাই দুজনে টর্চ নিয়ে নিল। মহিউদ্দিন অভিজ্ঞ লোক, তার চাচুর বয়স অনেক দিনের, কোনো কিছুতেই লোকটার ভয় ডর নেই। অনেকবার এমনও হয়েছে যে সে নিজে একা একা লাশ নিয়ে অনেক দূরের পথ ধরে থানায় পৌঁছে দিয়েছে। মহিউদ্দিন বেশি কথা বলে কিন্তু ঠিকঠাক কাজটা সে করতে পারে, এটা সে জানে, আর তাই তার এত কদর। যে কোনো অবস্থায় চট করে মহিউদ্দিন সাহেব মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেন। সেজন্য অবশ্য প্রশংসাও তিনি করেন যথেষ্টই। হাঁটতে হাঁটতে দুজনই নদীর পাড়ে পৌঁছে গেল। নদীর পাড়ে শীতল বাতাস ওদের শরীর মন জড়িয়ে দিল। আকাশের মলিন আলোয় মেঘের সঙ্গে আধখানা চাঁদ যেন হঠাৎ হঠাৎ লুকোচুরি খেলায় মেতে উঠেছে। এই মেঘে বৃষ্টি হবে না, শুধু চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা দেখবে। ছোট ছোট চঞ্চল ঝুল যতবার আছড়ে পড়তে পারে ততবার হেসে উঠবে প্রকৃতি। খুব কাছ থেকে ছুঁয়ে না দেখলে মানুষের জীবনে এমন রহস্যময় আনন্দময় অপার সৌন্দর্যগুলো জীবন থেকে বাদ পড়ে যায়। প্রকৃতির প্রতিটা ভাজে ভাজে অলৌকিক সৌন্দর্য জমা আছে, যে সৌন্দর্য তার বেঁচে থাকাটা অর্থবহ করে তোলে। ঘাটে একটা সরু আলোর বিন্দু তারার মতো মিটমিট করে চলছে। ওই আলো সগির মাঝের নৌকার, সারা রাতই সে নাও পায়। মহিউদ্দিন জানে মাঝে সারা রাতই থাকবে, তবুও বলে রাখলো সে যেন বাড়ি না যায়, ওরা আবার নদী পার হবে এবং আজ রাতেই।
আমার এই সকল লাশ ফাঁস টানানোর অভ্যাস নাই, আপনার লাগে অত রাইতে যাওয়ার লাগতেছে।
বললাম তো তোমার টাকা কিছু বেশি দিব না, বুঝতেছো না? থানার অর্ডার, আজ রাইতে লাশ থানায় নেওয়ার লাগবো, তুমি রাজি না হইলে তো বিপদে পড়বা মিয়া।
আপনার তো ওই পুলিশের পোশাক আর থানা দেখা এই আমার করে দর দেখান, কিন্তু কামের সময় আর আপনার করে ধরন যায় না। ওই স্যার কথা কোন স্যার,
হাজতে বইরা দিব এমন কেস দিমু বড় উকিল মক্তব ধরেও জামিন পাইবা না কইলাম।
আই বসে মাথা ঠান্ডা করো, অহনুরে খ্যাপাইও না। মাঝ রাস্তায় ফাঁসের মরা সহ নামাইয়া চিল্লা গেলে কিন্তু বিপদ আমাগই।
ওই মিয়া, তোমার হারিকেন এমন কিমটিম করতেছে কে, কেরোসিন বড় নাই?
কাই কাই তো এক পাইট কেরোসিন ভরছি, তিন দিন চলবো, আপনার চিন্তার কিছু নাই।
আর শোনো মিয়া, বিপদের সময় মাথা ঠান্ডা রাখবা।
তুমি তো বেহুদা টকাস টকাস করতেছো,
তাড়াতাড়ি ভ্যান চালাও আর তাড়াতাড়ি ওই নদীর পাড়ে লয়ে যাও।
আমার ভ্যান উড়া জাহাজ না যে উড়া যাইব, আর কোনো লোক পাইলো না সে কিনা আমার ভ্যান এই ফাঁসের মরা নিয়ে যাইতে হইতাছে।
এই গেলে বেশি কথা কয়,
তোমার লাস্টের অভ্যাস নাই বুঝছি, আমার কিন্তু এই বিষয়ে অভ্যাস কম না।
আপনারা সরকারি লোক, আপনাদের তো এইসব আজে বাজে লাশ টানানোর গাড়ি থাকানোর কথা, আমার একজন খামাকা রাত বিরেতে বিপদে ফলাইলেন স্যার।
আরে বেডা, নদী ডার লাইক গেই তো থানার থেকে গাড়ি আনতে পারলাম না, আর গ্রামের বাজারে সব ভ্যান গাড়ি তালা বন্ধ, অত রাইতে তোমারটা ছাড়া তার কাউরে দেখলামও না।
আপনারা দুইজন আর আমি একলা, ওই নদীর পার থেকে ওই বাড়ি পর্যন্ত একলা আমি ভ্যান গাড়িটা লইয়া যাবো কেমনে?
এতক্ষণে বেটা তোর তেরিবেরির কারণ জানতে পারলাম, ধরাই যাক। আরে বেটা দাও রাস্তা, ডরের কিছু নাই।
আচ্ছা তুমি বেশি ডরাইলে আমাকে সঙ্গে থানায় চলে যাইও, তাছাড়া এতখানি পথ যাইতে যাইতে তো প্রায় রাইট শেষই হয়ে যাইব, ডরাইও না মিয়া।
স্যার কেমন জানি একটু পোষা পোষা গন্ধ আইতেছে না?
তোমার এই বেশি মশলা দেবেন না কথাবার্তা করার অভ্যাসটা আজও গেল না? না উদা উদি ড্রাইভারটার ডর দাইতেছো কে, রাত বাড়ানোর লগে লগে তো নিজেই ডরে ইসা মাসে যাও গা।
মনে হইতেছে দুর্গন্ধই মরা না ছিটেই আইতেছে, অনেকক্ষণ আগে মনে হইতেছে ভাস হইছে, কে জানে লাইটেও তো লইতে পারে।
স্যার মরার গস্তরে আর কোনো গফ আপনারা জানেন না।
তুই কান পাইতে রাখো কে,
গভীর রাতে ফাঁসির মরা নিয়ে নানান গল্প নানান কৌতূহল, আর ভ্যান চালক ও হাবিলদারের বুকের ভেতর ঢিকঢিক শব্দ সঙ্গে নিয়ে মাটির কাঁচা রাস্তায় আস্তে আস্তে চলছে লাশের ভ্যান গাড়ি। সব মৃত্যু বেদনাদায়ক, তবে অপমৃত্যু ভয়ঙ্কর এবং কুৎসিত। এই লাশটা নামানোর সময় মহিতিরা গা শিউরে উঠেছে। এমন সুন্দর একটা মানুষ অথচ অপমৃত্যু তাকে বিদঘুটে করে দিয়েছে। অনেকখানি জীব বের হয়ে লাশটা লম্বা হয়ে গেছে। উফ, কি ভয়ানক দৃশ্য! কেন যে হতভাগ্য মানুষ বোঝে না জীবনটা কত মূল্যবান, কত আনন্দের। মনে মনে মহিউদ্দিন বললেন, আহারে। তারপর মুড়ি বাসার চাটাই দিয়ে ভালো করে লাশটা মুড়িয়ে শক্ত করে বেঁধে ভ্যান গাড়িতে তুলল। লাশের পায়ের অনেকখানি ভ্যান গাড়ির বাইরে বেরিয়ে আছে। মেয়েটা বেশ লম্বা, আর মৃত্যুর পর ফাঁসির লাশ এত লম্বাই হয়ে যায়। মাথার কাছে মহিউদ্দিন আর হাবিলদার বসেছে পায়ের কাছে। কখন যে মেয়েটা ফাঁসি দিয়েছে তার সঠিক টাইম গ্রামের কেউ বলতে পারেনি। তবে মৃত্যুটার বয়স যে বেড়েছে তা সে জানান দিচ্ছে উটকো গন্ধে। তবু মহিউদ্দিন বিষয়টা নিয়ে আগ্রহ দেখাচ্ছে না, কারণ একবার যদি সে বলে পচা গন্ধটা সেও পাচ্ছে, তাহলে বাকিরা দ্রুত আরো অনেক কিছু দেখতে পাবে এবং প্রচন্ড ভয়ের সাথে হাত মেলাবে। এটা মহিউদ্দিন কখনো করতে দেবে না। সে জানে এসব পরিস্থিতি কিভাবে ম্যানেজ করতে হয়। মহিউদ্দিন খুব কৌশলে গল্পের প্যাঁচ অন্যদিকে ঘুরিয়ে দিল, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয় যেন ঝাঁপিয়ে পড়লো ওদের উপর, আর ভ্যান গাড়ির গতি ক্রমেই কমে আসছে। মনে হচ্ছে প্রচন্ড ভারী কোনো কিছু নিয়ে ভ্যান চালক আস্তে আস্তে চলছে। এভাবে চললে সারা রাতেও নদীর পার পৌঁছানো যাবে না। সামনে একটা কেমন ঝোঁক মতো জায়গা, বড় বড় পুরনো গাছ আচ্ছা আলো অন্ধকারে কালো ছায়ার মতো পথটাকে আগলে রেখেছে। মনে হচ্ছে গাছগুলোর কাছে যেতে ওরা দুদিক থেকে আসা ডালপালাগুলো সরিয়ে পথ করে দিচ্ছে। দুপাশের ঘন কালো পাতায় ছাওয়া কোনো অরণ্যের বুক চিরে এই মাত্র তৈরি হচ্ছে নির্জন রাতের রহস্যময় পথ, যে পথ বেয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে আরো রহস্যময় অপমৃত্যু শেষ যাত্রা। কেননা এই কুৎসিত লাশ আর কখনো এই পথে ফিরে আসবে না। ঘোর বাস্তবতার ধারালো ছুরিতে লাশের গায়ে অসংখ্য আঁচড় পড়বে, কেটে কুটে বিচ্ছিন্ন করে খোঁজা হবে শরীরের কোথায় আছে সত্যিকারের প্রমাণ। নাম কি প্রমাণের? মৃত্যু, অপমৃত্যু, নাকি নৃশংস খুন? হঠাৎ লাশের পায়ের কাছে বসা হাবিলদার চিৎকার করে মহিউদ্দিনকে বলল,
এতক্ষণে তাটাই এদিকে সরে আসতে মনে হইতেছে।
দেখছেন স্যার, মারি থেকে আসমান পর্যন্ত লম্বা একটা ব্লাক মনে হইতেছে। আমি কি করবো? এই পাশের মরা নিয়ে আমি আগে এক্সারসাইজ দিলাম না, কত জনের কাছে এই লাশ দিয়া কত কথা বলছি, আই নামারে পাইলো গো। আল্লাহ,
একটু পর তোমরা যে কোনো ভয় পাইও না। আমগর গায়ে ততক্ষণে হাত পোশাক আছে, ততক্ষণ ওরা আমগর কাছে একটা সাহস পাইবো না, দূর থেকে ভয় ধরানোর চেষ্টা করবো।
লাশের বান্ধব খুলে গেছে এই দেখেন।
আরে ভয় পাইও না তোমরা, মনে সাহস রাখো, আল্লাহ পাক মানুষের একটু সময় বানা, তুমি কোথা দাঁড়াইতে থাকো, তুমি ওইটা আমার ভয় দাঁড়াইতেছে, ওইটা আমার করে ভয় দাঁড়ানোর চেষ্টা করবো। একবার ভয় থামলে বা দৌড় দিলে এই শেষ। লাশের গাড়ি তুমি থামাও না, ভ্যানওয়ালা তুমি যাইতে থাকো, বলে তোমার কিছু করবো না, দূরে চলে যাইতে থাকবো। আমার তো আরো বেশি ডর লাগতেছে,
তো আরো বাইর হয়ে গেছে স্যার, আমার ডর লাগতেছে। কেমন মিস্ত্রি বাবাই করে রাখছে, বেশিক্ষণ আমার চোখের সামনে থাকলে আমি পিট হয়ে যাবো।
আমি কোন যাবো না, ততক্ষণ না সামনে থেকে এই জিনিস সরতেছে ততক্ষণ চুপচাপ বসে থাকো, আর আল্লাহর নাম নাও।
আমার বাঁচাই দাও, আর জীবনে ভুল করতাম না। ওই দেন একটা কি পুতলার মধ্যে শুধু বাচ্চা কামতাছে,
তুমি দরকার পড়লে ওই বাচ্চার উপর দিয়ে গাড়ি চলে না যাও।
কি কথা বুঝতে গেলাম, আর পারলো না।
সামনে থেকে ভালো করে লাইটটা দাও, দেখি দেখি ওইটা পথ ছাড়ছে নাকি, হঠাৎ করে বাচ্চা কোনখান থেকে আইছে কিছু বোঝো না।
স্যার আমার তো কিছু দেখতেছি না, হঠাৎ করে মিলে গেছে। আল্লাহ আইছে, কেমনি খুললো
কল মাটির রাস্তার ঝাঁকুনিতে লাশ এরকম করতাম,
তুমি আর কবে ডট ডট বাদ দিয়ে কাম করতে পারবো কত। আপনি না বললো তো আমি গাড়ি রেখে দৌড় দিতাম,
প্রচন্ড ভয়ের সময় মানুষের মাথা কাজ করে না, কিন্তু মহিউদ্দিন এসব পরিস্থিতিতে এতটাই অভ্যস্ত যে কি ঘটছে কতক্ষণ ঘটবে সব তার নুখদর্পণে। সবাই ভয় অস্থির হয়ে গেলেও তিনি সব সামনে নিয়েছেন। অপমৃত লাশ নিয়ে রাতে চলাফেরা করলে প্রায় সবসময় এভাবে পথ আটকাতে চায় অশরীরী কোনো কিছু। ভয় না পেলে ওইসব অশরীরী অচ্ছিপ্ত প্রেতার তারা কিছুই করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে ভয়ে মানুষ এসব পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত নেয় আর চরম বিপদে পড়ে। মহিউদ্দিন তার চাকরির সুবাদে অনেক কিছুই দেখেছে, তবে আজকের ঘটনাটা তাকে সামান্য হলে মনে মনে কিছুটা বিচলিত করেছে। লাশের গাড়ি আটকাবে তার প্রস্তুতি মহিউদ্দিনের ছিল, কিন্তু এরকম ভয়ঙ্কর রূপ বদলানোটা তার কাছেও নতুন। এর আগে সে অনেকবার রাতে লাশের গাড়ি নিয়ে আসার সময় ভুল পথে গেছে, সারা রাত একই ভুল পথে ঘুরে বেরিয়ে সকালে গন্তব্যে পৌঁছেছে। কখনো বা রাস্তায় বড় কোনো গাছ পড়ে থাকতে দেখেছি, কখনো দূরে রাস্তার উপর কোনো বয়স্ক মহিলাকে দাঁড়িয়ে হাত নাড়তে দেখেছি। আজ যখন ছোট বাচ্চাটা অনবরত কাঁদছিল তখন মহিউদ্দিন একটু ভড়কে গেছিল, কিন্তু পরক্ষণেই মনে হলো লম্বা বাঘ থেকে ঘোড়া, ঘোড়া থেকে কুকুর, কুকুর থেকে বেড়ালের রূপ যেহেতু ধরেছে, তারপরে লাশের গাড়ি আটকাতে পারেনি, যেহেতু ওই জিনিস ছোট বাচ্চা হয়ে রাস্তার মাঝখানে কাঁদছে, এই সবই অশরীরী অচ্ছিপ্ত কোনো আত্মারই কাজ এটা। কিন্তু বাঁশের চাঁদায় আর দড়ি দিয়ে কোনোভাবেই লাশটাকে কোনোটা মোড়ানো যাচ্ছে না। সবার ভয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওরা ভাবছে লাশটাকে হয়তো কোনো অচ্ছিপ্ত আত্মা কোনো কিছুতেই খুলে ফেলেছে। এমন গল্প মহিউদ্দিন অনেকের কাছ থেকে শুনেছে। লাশ নিয়ে আসতে আসতে হঠাৎ লাশের বাঁধন খুলে যায়, তারপর অদৃশ্য কোনো কিছুতে পুরো লাশটা চটচট করে চেটে ফুটো খেয়ে নেয়। তবে মহিউদ্দিন এসব লাশ খাওয়ার গল্প বিশ্বাস করে না, কারণ ভীত মানুষরা যতটা না ভয় পায় তার চেয়ে বেশি অন্যকে ভয় দেখাতে চায়, আর তাই মুখরোচক গল্প বানাতে এরা ভীষণ পারদর্শী। প্রয়োজনে পুরো গল্প উল্টে দিতেও এদের অসুবিধা হয় না। মহিউদ্দিনের সঙ্গে হাবিলদার আর ভ্যান চালক দুজনেই ভীত, আর ভ্যান চালক তো ভয়ের সঙ্গে সঙ্গে দারুণ একটা অ্যাডভেঞ্চারও করে দিল। যদিও এই অ্যাডভেঞ্চার তার কাছে সুখকর নয়, অবশেষে পুরো ভয়ের পরিস্থিতি পেছনে ফেলে লাশের গাড়ি নদীর পাড়ে পৌঁছেছে। এবার লাশ নৌকায় তোলার পালা, তার আগে বাঁধতে হবে। মহিউদ্দিন লাশটা বাঁধার সময় লক্ষ্য করল লাশটা ফুলে উঠেছে, আর তাই লাশের বাঁধন আস্তে আস্তে খুলে যাচ্ছে। সত্যি ভয় কতটা অসচেতন করে দেয় মানুষের মস্তিষ্ক, বিশেষ করে ভীত মস্তিষ্ক যাদের। অনেক রাত হয়েছে, যেহেতু আগের দিন রাতের অপমৃত্যু, সেহেতু আস্তে আস্তে লাশটা পচে ফুলে উঠবে, এটাই তো স্বাভাবিক। লাশটা যত নরম আর স্ফীত হচ্ছে ততই বাঁধনগুলো খুলছে। অথচ এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে মনে হচ্ছিল অতৃপ্ত কোনো কিছু লাশটাকে নিয়ে যাওয়ার জন্য বাঁধন খুলে ভয় দেখাচ্ছে। ভয় মানুষকে ভুল ব্যাখ্যা শেখায়। সবসময় মনে রাখতে হবে মানুষের বিবেচনা করার অনেক ক্ষমতা, একটু মাথা খাটালেই সব পরিষ্কার হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে ভয় এমন একটা অনুভূতি যাকে অবজ্ঞা বা অবহেলা করার সাধ্য সবার নেই। সেজন্যই মানুষ যখন কোনো কিছুর ব্যাখ্যা বের করতে পারে না, তখন সেখান থেকেই জন্ম নেয় ঘোর রহস্য। রহস্য ছাড়া পৃথিবী খুব একঘেয়ে লাগবে হয়তো, যেমন একঘেয়ে হতো মৃত্যু রহস্য না থাকলে জন্মের রহস্য।
জীবন বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন,
বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো সোনামণি।
সবার সাথে আজীবন এক পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
যার কিনা দায়িত্ব পড়েছে একটি বেওয়ারিশ লাশ নিয়ে আসার, এবং যেখানে তারা যাচ্ছে লাশটা আনতে সেই জায়গাটার নাম হচ্ছে ডাকুমারা গ্রাম। তিনি একজন হাবিজারকে নিয়ে রওনা হয়েছেন সঙ্গে একজন ভ্যান চালক, এবং পথে তাদের নদীর পার যেতে যে সমস্ত ভয়ঙ্কর ঘটনা ঘটল সেই লাশকে নিয়ে আসবার সময়, গাছ ছমছমে সব ঘটনা, লাশ নিয়ে আসবার সময় অনেক ঘটনাই হয়। এ পর্যন্ত আমরা দেখেছি খুব ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গেছে ভ্যান চালক হাবিলদার এবং সিনিয়র পুলিশ অফিসার মহিউদ্দিনের সঙ্গে লাশ নিয়ে আসবার সময়। এখন তারা নৌকো দিয়ে নৌকো করে নদী পার হতে হবে সেই লাশটিকে নিয়ে। এখনো কি সেরকম কিছু ঘটবে? আসুন আমরা এই পর্বে দেখি কি হয়, শুনি কি হয়, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কোয়াশ, আপনার সাথে আছি আমি শারমিনা, শুনছেন এবিসি রেডিও এফএম 90.2।
রাউনের সময় কয়ে গেলাম, তারপর তো তিল ধরনের কথা না
স্যার। কয়টা বাজে গরিব দেখছেন, 3:22 হয়ে গেল, আর মাঝি বেটার তো ঘুম টুম আছে নাকি?
আর তুমি নাও বাইবা মানে ফ্যান চালিতে গিয়ে তো 12 বাজেই তো, আর এটা তোমার মাড়ির রাস্তা না, এটা পানি।
কি করবো এখন, কতক্ষণ নদীর পারে দাঁড়ায় থাকুন?
এত দেরি হইলো, কোন গ্যারামে গেছিলেন?
তুমি আসছিল কই? চিল্লাইয়া নদীর সব মাছ এক করে ফলাইলাম আর তুমি হলো নাই?
আপনার ডাক তো শুনছি তয়।
আরে
হইছে হইছে,
ধরো এই লাশটা ধরো, উঠাও নাও এই জলদি।
মরার থেকে তো দুর্গন্ধ সুচ্ছে গেছে, মরছে কোন সময়?
আরে ঠিক সময়টা তো জানি না, তাই মনে হয়েছে তো অনেকক্ষণ আগেই হয়েছে। দেখছ তো নমিয়া লাশটা পছন্দ রে, খালি ফুলতাছে কালো আল্লাহ কুজা তাহলে বুঝাইতে পারলেই বাঁচলি। কি কাণ্ডটা এটা হইলো রাস্তায়?
ভাই মিয়া তুমি খালি ভয় বেশি পাও না, তুমি কথাও বেশি কও, চুপ করো।
তার আসার পথে কোনো সমস্যা হয়েছে?
না সমস্যা, সমস্যা হোক বা না হোক আমাদের কামকাজ তো করতে হবে, তাই না? যাও নাও ভাসাও।
মাঝি তোমার দল ভয় নাই? এত রাতে নদীর মধ্যে একলা একলা টানো, আবার লাশ পার করো
না। এইসব লাশ পার করতে আমার খুব ভালো লাগে।
মহিউদ্দিনের বিচক্ষণ চোখকে আজ মারাত্মক ভুল করে ফেলল। কি হচ্ছে আজ? আজ সবকিছু এমন অভিজ্ঞতার বাইরে চলে যাচ্ছে কেন? সগীর মাঝি মহিউদ্দিনের অনেক দিনের চেনা লোক, চোখটা সাহসী এবং একই সঙ্গে সৎ, কিন্তু মাঝির কথা বলাটা এমন শোনাচ্ছে কেন? মাছ নদীতে নৌকা নিয়ে আসার পর কেমন যেন অপরিচিত লাগছে সগীর মাঝিকে। চেনা মাঝির চোখ মুখ ধূসর চাঁদের আলোতে বদলে যাচ্ছে, আর হঠাৎ করে নৌকাটা কেবল ঘুরছে কেন? কি হচ্ছে এইসব? সগীর মাঝি বৃষ্টি করে হাসছে, ওর হাসিতে লাশের নৌকা প্রচন্ড বেগে দুলছে, মনে হচ্ছে এক্ষুনি নৌকাটা ডুবে যাবে। কি করবে মহিউদ্দিন এখন? জীবনে এমন ঘটনার মুখোমুখি কোনোদিনও হয়নি সে। মধ্যবয়সী সাহসী মানুষ মহিউদ্দিন, তার মনে হচ্ছে প্রচন্ড ঝড়ে নদীতে ডুবে মরতে হবে এদের। শেষটাকে লাশটাকে নিয়ে থানায় যাওয়া যাবে না হয়তো, লাশটার চিন্তা তো বাদ, ওরা বেঁচে উঠতে পারবে কিনা তাই সন্দেহ। হাবিলদার আর ভ্যান চালক ভয় চিৎকার করতে লাগলো আর জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করলো।
এইবার কি করবি তোরা?
এত বড় ভুল আমগো কেমন হইল?
কি করলাম
বিরাট ভুল করছি আমরা, ভুলের মতো না হলে মাছ ধরতে করছি। তোমরা ডরাও না, সাদা জানো তো আমরাও শক্ত করে ধরে রাখো, তিস্তইব না।
যেই বাবাজি
রাস্তার নৌকার ফাটানো লাগে শক্ত করে বান্ধি, আধা হইলে সত্যি রাস্তা পানিতে পড়ে যেতে পারে।
আমি
রাস্তায় বান করছি,
কিছুক্ষণ আগে মহিউদ্দিন মনে মনে কত কিছুই না ভাবছিল। ভয় মানুষকে ভুল ব্যাখ্যা শেখায়, ভীত মানুষ ভয়ের মুখরোচক গল্প বানায় এসব, অথচ মহিউদ্দিনের নিজের সঙ্গে যা ঘটলো তাকে কি বলবে উনি? গল্প
নাকি সত্যিই লোকে বলে কোনো কোনো ঘটনার উপর মানুষের হাত থাকে না? তাই তাহলে কিভাবে ওরা প্রত্যেকটা মানুষ মাঝি ছাড়া নৌকা নিয়ে মাঝ নদীতে চলে এলো? এর কোনো ব্যাখ্যা যুক্তি কোনো কিছুই মহিলাদের মাথায় আসছে না। আচ্ছা কি হয়েছিল সেই সময়টাতে? অবচেতন মনের কোনো সৃষ্টিবিক্রম মহিউদ্দিন সহ সবাইকে রহস্যের ঘোর খেলায় ছেলে দিয়েছিল? সত্যি কি তবে পৃথিবীতে এখনো মানুষের ব্যাখ্যার বাইরে কোনো অজানা রহস্য একসঙ্গে হাত ধরাধরি করে মানুষের যাপিত জীবনে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে? সে রাতের অভিজ্ঞতা মহিউদ্দিনকে অনেক কিছু ভাবিয়েছে। সে ভাবনায় কুল কিনারা অমীমাংসিত, হয়তো ব্যাখ্যা আছে, অথবা হয়তো নিজে নিজে কিছু একটা মনকে বুঝিয়েছে, কিন্তু তবুও ভুলে যেতে পারেনি সে রাতের অভিজ্ঞতা। সাহসী মানুষও ভয় পায়, তবে সেটা মনে মনে। তোলপাড় করা ভয়ের মুহূর্তে পেছনে ফেলে সবাই লাশ নিয়ে নদীর এপারে পৌঁছে গেল। ব্যাংক চালকে শেষ পর্যন্ত নৌকা দিয়ে সবাইকে এপারে নিয়ে এলো। আর আশ্চর্য, লোকের মাঝে এবং নৌকার সঙ্গে ওদের সবার দেখা হলো। মাঝে বলল তার একজন লোক কিছু পাট ওই পারে নিয়ে যাবার জন্য এই পারে এসেছিল, বলল খুব বিপদে পড়েছে, আবার আপনিও দেরি করছিলেন, তাই আমি ওই লোকটিকে নিয়ে গেলাম। মহিউদ্দিন কিছুই বলল না, শুধু অনেকক্ষণ তাকিয়ে রইল। চারদিকে ততক্ষণ ভোরের আলো ফোটার তোর্জ শুরু হয়েছে। মলিন চাঁদকে এবার আকাশের বিছানায় ঘুমোতে যেতে হবে। সূর্য তার দিগন্ত জোড়া আলো নিয়ে পৃথিবীকে অসংখ্য রংধনুর রঙে পুনরায় সাজাতে বসবে।
মহিউদ্দিন সাহেব, গত রাতে আপনাদের একটু সমস্যায় পড়তে হয়েছে বোধ হয়, তাই না? আসলে নদীটা পার হওয়া নিয়েই যত ঝামেলা।
স্যার, সমস্যার মধ্যে না থাকলে সেই সমস্যার গুরুত্ব কেউ বুঝবো না, নিজের সমস্যা না থাকলে অন্যের সমস্যারে ঝামেলাই মনে হয়।
মানে কি বলতে চাচ্ছেন আপনি?
তেমন কিছুই না স্যার, আসলে গত রাতের ওই ঝামেলাটা একটু বেশি হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরও আপনি ঠিকঠাক ভাবে লাশ নিয়ে থানায় পৌঁছেছেন, সেজন্য আপনাকে থ্যাঙ্কস।
আমি তো আর একলা আসছিলাম না স্যার, ওই ভ্যানওয়ালা রাইতে নৌকা বাইতে না পারলে বিপদ আরো বেশি হইত।
নৌকা চালানো এমন কঠিন কিছু কাজ।
মাফ করবেন স্যার, বিপদের সময় সহজ কাজটাও মানুষের কাছে কঠিন মনে হয়।
ঠিক আছে ঠিক আছে, এখন কাজের কথায় আসি। আপনি স্পটের সবকিছু নোট করেছেন তো? আর কোনো সুইসাইড নোট পাওয়া গেছে? তাছাড়া গ্রামের বা মেয়েটির আত্মীয় স্বজনরা কি কোনো ক্লু দিয়েছে?
স্যার আবারও বেশি কথা বলতে হয়, সুইসাইড নোট বা সেই রকম জিনিসগুলি পাওয়া যায় নাটক সিনেমায়। বাস্তব খুব কঠিন জায়গা, এই কঠিন জায়গায় কঠিন সময়ে কেউ সুইসাইড নোট টোট লেখে না স্যার।
ঠিক আছে ঠিক আছে, আপনি একটা ফাইল করে ফেলুন।
ফাইল কইরা লাভ কি? মায়াদার তো বাপ মা কেউ নাই, কেউ কোনো কেয়ার টেয়ারও করবো না, বাড়ির থাকটাই দাদির লগে।
আর কোনো আত্মীয় স্বজন নেই? ট্রেন
মায়াডার একটা ভাই আছে স্যার, ঢায় কাজ করে। মায়াডাও 2 বছর আগে ঢাকায় গেছিল, গরিবের সংসার, তাই গ্যারামে ডাক্তার। তাছাড়া ভাবির লগে বনি বনায় নেই, মাঝে মাঝে হুমসি ভাইয়ের টাকা পয়সা পাঠায় আর কি।
আচ্ছা, ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা গেছে?
গ্রামের লোকজন তো কইলো খবর পাঠাইবো স্যার, কিন্তু হ্যাঁ সঠিক ঠিকানা তো কেউ জানে না।
ঠিক আছে, আপনি একটা ফাইল তৈরি করে রাখুন, দেখি কি হয়। মেয়েটার ভাই এসে যদি কোনো কেস করে তখন দেখা যাবে। আপাতত লাশটা থানায় রাখুন, কেউ যদি না আসে তাহলে হাসপাতালে দিয়ে দেওয়া যাবে।
ফাইল না হয় বানাইলাম স্যার, কিন্তু লাভ কি? টেবিলে টেবিলে খালি ঘুমাইবো রামাখা।
প্লিজ যেটা বলছি সেটা করুন।
শহরের বড় কোনো থানা হলে হয়তো লাশ রাখার আধুনিক ব্যবস্থা থাকত, যেহেতু এটা প্রায় অজপাড়া গাই বলতে হয় তাই সব ব্যবস্থা এখানে নেই। কাজেই থানার এক কোনার দিকে একটা নিম গাছের নিচে চাটাইয়ে প্যাঁচানো অবস্থায় মেয়েটার পচা কুচ্ছিত লাশটা ফেলে রাখা হলো। দুদিনের মধ্যে কেউ লাশ নিতে না এলে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। আর লাশটা কেউ নিতেও এলো না, এমনকি গ্রাম থেকেও কেউ কোনো যোগাযোগ করলো না। গ্রামের মানুষ কখনো কখনো এতটাই ভাবলেশহীন হয়ে পড়ে যে অবাক লাগে। এদিকে লাশের দুর্গন্ধে সবাই অস্থির। হাসপাতালের ডাক্তার যিনি আছেন তিনি বেশিরভাগ সময় শহরের ক্লিনিকে বসার চেষ্টা করেন, আর না করেই বা উপায় কি? হাসপাতালের অবস্থাও থানার মতোই। অবশেষে লাশটার কোনো গতি করতে না পেরে বেওয়ারিশ লাশ হিসেবে থানা থেকে উদ্যোগ নিয়ে কবরস্থানের পাশে একটা জায়গা আছে সেখানে পুঁতে ফেলার সিদ্ধান্ত করা হয়, আর সেখানে মহিউদ্দিনকে ফাঁসতে হলো। কি আর করা, অজ্ঞতা অজিত মিয়ার সাথে আবার যোগাযোগ। মহিউদ্দিনের কোনো কারণ ছাড়াই অজিত মিয়াকে পছন্দ নয়। না, কারণ ছাড়া ঠিক না, একটা কারণ আছে অবশ্য। সবাই বলে অজিত মিয়ার খুব সাহস, ভেতরে ভেতরে মহিউদ্দিন বিষয়টা পছন্দ করেন না, কারণ সাহসী হিসেবে সবাই মহিউদ্দিনকে সমীহ করুক এটাই মহিউদ্দিন চায়। নিজের প্রচন্ড সাহস নিয়ে মনের কোথায় যেন একটা গোপন ঈর্ষা আছে তার, এটা সে অজিত মিয়াকে দখল করতে দিতে চায় না। আসল কারণ এটাই, অজিত মিয়া একজন গোর্খদক। অজিত মিয়া ছাড়াও এই থানায় আরো একজন গোর্খদক আছে, কিন্তু যত অপমৃত্যু বা বেওয়ারিশ লাশ পোতার কাজ সব অজিতই করে, অন্য গোর্খদক এসব কাজ করতে চায় না। এসব অপমৃত্যু লাশের বেশিরভাগ সময়ই কোনো জানাজা পড়া হয় না, আর যে কোনো মৃত্যুর গোর্খদার কাজে অজিত মিয়া যেন তেমন আনন্দিত হয়, বিষয়টা মহিউদ্দিনের কাছে কেমন যেন অদ্ভুত লাগে। অবশ্য এমনও হতে পারে কিছু এক্সট্রা টাকা পাওয়া যায়, হয়তো সেই খুশিতেই সে আনন্দে থাকে। একজন গোর্খদকের আয় তেমন আহামরি কিছু না, সিটি কর্পোরেশন থেকে গোর্খদকের বেতন দেয়া হয়, কিন্তু সেই বেতনে কি আর সংসার চলে? আজকে লাশটা থেকে এমন পচা গন্ধ বেরোচ্ছে যে বেশিক্ষণ লাশের কাছে দাঁড়ানো যাচ্ছে না। অথচ অজিত মিয়া যেন অতি আনন্দে যত্নে আস্তে ধীরে দূর্বাঘাসে ঢাকা মাটিতে কোদাল রাখছে। গোর্খদক অজিত মিয়ার চোখ আনন্দে চকচক করছে। সে যাই হোক, অতি দ্রুত লাশটা পুঁতে ওরা চলে এলো।
আপনি এত তাড়াতাড়ি বাড়িতে আইলেন, মাইক খোলা যান নাই?
না যাই নাই, দরকার লাগে নাই।
দরকার লাগে নাই মাইনে? জাইনের লাইগাই তো পাগলা হইয়া গেছিলেন, আপনি না গেলে কাম হইব?
মাত্রই ফাঁসের মরা একটা পুঁতে আইলাম।
যান যান, কলপারে যান, গা ধুইয়া হেরপর ঘরে ঢুকবেন।
এই ফাঁসের মরার জিব্বাকে আমি হাতে লইয়া আইছি, অত কথা কস কে?
দুনিয়াতে এত কাম আছে, আর আমার কপালে জুটলো এমন এক কামের মানুষ যে কাউরে কইতেও পারি না।
আমি না থাকলে ওই সকল খারাপ পচা মরা গুলা কে ডাই কবর দিত?
এই কাম আপনি ফায়রা দেন, আমার দল লাগে।
পাগল হইছিস তুই? এই কাম আমি মরলেও ছাড়তে পারুম না।
তাই আমি মরলে ফাইরেন, নাকি তখনও আমার গোর আপনি কাটবেন?
গত কয়েক মাস ধরে গোর্খদক অজিত মিয়ার স্ত্রী চম্পা বেগম নানান আজগুবি জিনিস দেখছে। প্রথম থেকে স্বামীর এই কাজ নিয়ে তার অনেক আপত্তি, কিন্তু কেউ তার কথা শুনেনি। বাপ ভাই একরকম জোর করেই বিয়ে দিয়েছিল তাকে, আর এখন তেমন খোঁজ খবর কেউ রাখেও না তার। আর একটা সন্দেহের ব্যাপার হচ্ছে, অজিত মিয়া প্রায় গ্রামের বাইরে কাজে যায়, আগে কিন্তু যেত না। কি জানি লোকের টাকা পয়সার লোভ হয়তো বেশি, যদি এসব অপমৃত্যুর লাশ ঘাটাঘাটি না করত তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না চম্পা বেগমের। ইদানিং স্বামীকে সে ভীষণ ভয় পায়, কেমন যেন অগোছালো কথা বলে। কেউ ফাঁসি নিয়ে মরলে বা কেউ কাউকে খুন করলে লোকটা খুব আনন্দিত হয়, আগে এমনটা ছিল না। কিন্তু প্রায় মাঝরাতে ঘুম ভেঙে চম্পা বেগম দেখে অজিত মিয়া ফাঁসি নেই। রাত বিরেতে এত ঘুরে বেড়াতে পারে লোকটা, আশ্চর্য লাগে। একটা সন্দেহ তার মনে উঁকি দিচ্ছে। অজিত মিয়া মাইক খোলার কথা বলে প্রায় রাতেই বাড়ি ফেরে না। চম্পা বেগমের মনের নতুন সন্দেহটা হচ্ছে, অজিত মিয়া ওই গ্রামে আবার গোপনে কোনো বিয়ে শাদী করেনি তো? কারণ বিয়ের প্রথম থেকেই অজিতের কাজ কাম নিয়ে সবসময় ঘ্যান ঘ্যান করে সে। পুরুষ মানুষ, বাইরে অত কাজ করে, তারপর সারাক্ষণই বউয়ের আক্ষেপ শুনতে শুনতে যদি মাথাটা বিগড়ে যায়। কম তো ঝগড়া সেটি হয় না এই কাজ ছেড়ে দেওয়া নিয়ে, অনেক কিছু ভাবে চম্পকে করে, কোনো ফুল কিনারা নেই সে ভাবনার। এভাবে চলে সবকিছু যে যার নিয়মে, আর যা ঘটার তা তো ঘটবেই, তেমনি ঘটল নতুন চমক। লাশটা পুঁতে রাখার দুদিন পরেই মেয়েটার ভাই থানায় এসে হাজির। তার আশাতে মহিউদ্দিন সাহেব কিছুটা বিরক্ত, কিন্তু সজীব সাহেব বেশ সিরিয়াস। টেবিলে পড়ে থাকা ফাইলের ঘুম ভাঙিয়ে আবার তাকে জাগিয়ে তোলার সব রকম চেষ্টাই করছেন তিনি। মহিউদ্দিন শুধু মনে মনে বলছেন, বয়স অল্প তো তাই রক্ত গরম, গরম রক্তের দাপটে এইরকম করছে, চাকরির বয়সও বাড়ুক সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মহিউদ্দিনের অসুবিধাটা হচ্ছে সজীব স্যারের অর্ডারে তাকে কাজটা করতে হয়। মেয়েটির ভাই বলছে তার বোনকে কেউ খুন করেছে, কিন্তু কোনো প্রমাণ তো হাতে নেই। ব্যাস এবার প্রমাণ খুঁজতে নামও দল বেঁধে। মহিউদ্দিন ভেবেছিল ওই পাঠ চুকে গেছে, কিন্তু হায়, যতই গড়িমসি করুক না কেন, বন্ধ ফাইল খুলে যাওয়া মানেই সমস্ত কাজের ভার মহিউদ্দিনের ঘাড়ে।
মহিউদ্দিন সাহেব, ওই মেয়েটার কেসটা ফাইল করা হয়েছে?
জানা স্যার, এখনো উকিল নোটিশ হাতে আসে নাই।
কি বলেন, এখন বাজে প্রায় 11:30, এখনো ছেলেটি থানায় এলো না, কোনো প্রবলেম হলো না তো?
স্যার, এইসব গ্যারামের কেসের ধর্মই এমন, গ্রামের মানুষ সিরিয়াস ব্যাপার বাদ দিয়ে আকাইম্মা ব্যাপার নিয়ে কেস করতে বেশি আগ্রহ দেখায়।
কিন্তু ছেলেটিকে তো কাল রাতে বেশ সিরিয়াসই মনে হলো, ঢাকা থেকে এসেই সরাসরি থানায় চলে এসেছিল।
আমার নিজের অভিজ্ঞতা থেকে কইতাছি স্যার, গ্রামের মানুষ একটা হাঁস যদি পাশের বাড়ির কেউ বাড়ি মেরা মাইরাও ফেলায় তাইলেও কেস করব, কিন্তু সত্যি যদি সিরিয়াস কোনো ব্যাপার হয় তাও হেডে নিয়ে মাথা কামাইব না।
আপনি অযথা বাজে না বকে নিজের কাজটা মনোযোগ দিয়ে করুন।
স্যার, আপনি শুধু শুধু পেরেশান হয়ে না,
আপনি কিন্তু ভালো মানুষ, শুধু আপনার কথাটা একটু বন্ধ থাকলেই বোধ হয়। আরে আসুন আসুন, আপনার কথাই চলছিল।
স্যার, আমরা কিন্তু গরিব মানুষ, স্যার আমাকে একটু সাহায্য করেন যাতে সঠিক বিচারটা পাই।
অবশ্যই, আপনি চিন্তা করবেন না, আমরা আছি আপনার পাশে। আপনার বোনকে যদি খুন করা হয় তাহলে অবশ্যই খুনির শাস্তি পেতে হবে, আমি বলছি, আপনি কাঁদবেন না।
স্যার, গ্রামের মাইন্ডসেট তো কইতাছে আমার বোনের নাকি এক পোলার সাথে ভাব ভালোবাসা আছিল, সে পোলা গ্রাম থেকে পালাইছে। স্যার,
গ্রামের মানুষ তো আগে এমন কিছু কয় নাই, এখন এত কিছু কইতাছে,
তখন ডরে কিছু কয় নাই। স্যার, আপনারা এই বিচার করেন? স্যার,
বিচার যা করার করবো কোর্টে, কেস করছো এখন বাড়ির যাও, যথা সময় তোমার ডাকা হবে।
মহিউদ্দিন সাহেব, ওনার কেসটা ফাইল করে ওনাকে ভালোভাবে কোঅপারেট করে, ফর্মালিটিস যা যা আছে সব সেরে ফেল, আমি একটু বেরোচ্ছি, এসে কথা বলবো আপনার সাথে। আর হাফিজ, আপনি আপনার কাজকাম শেষ করে নিশ্চিন্তে বাড়ি যান।
হাফিজ মিয়া, যতটা আগ্রহ নিয়ে কেসটা করলা ততটা আগ্রহ শেষ পর্যন্ত রাখতে পারবা তো?
কি কম স্যার, আমার আপন মায়ের পেটের বোন স্যার, এর করে বিচার চালাবো না স্যার।
বিচার তো একই লাভ হইব, বোনের ফিরা পাইবা, বোনের প্রতি এত দরদ থাকলে নিজের কাছে রাখো নাই কেন?
স্যার, বিয়াদি মোবাইল গ্যারাবে রাখছিলাম স্যার, কি হইল রে আমার বোনের, কেনাই করলো এমন কাম?
চুপ করো, অহংকার লাভ নাই, যাও বাড়ির যাও, আমি তো একটা ফিরে করুন যায়। আর তুমি ধায় করো কি?
গার্মেন্টসে কাম করি স্যার, সুতা কাটি।
টাকা পয়সা জমাইছো কিছু? কেস চালাইতে তো মেলা টাকা লাগবো, তোমার সজীব স্যারের কথা এত কেস চলবো না।
আমি গরিব মানুষ স্যার, একটু দয়া করেন, কোর্ট কাছারি তো আমি বুঝি না স্যার।
এই এলাকার সবাই গরিব, এই জন্যে আমিও গরিবই রইলাম। হায় রে, ময়মন সিং আর বদলিতে পারলাম না, কাঁচা টেকাও ধরতে পারলাম না রে। যাও গা, যাও, আমি দেখতে আসি।
ABC Radio FM 89.2.
একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন,
বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো সোনামণি।
সবার সাথে আজীবন এক পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
চলছে সাথে আছে শারমিন এবং শুনছি আজকে এক অদ্ভুত কাহিনী, যে কাহিনীতে আছে একজন সিনিয়র পুলিশ অফিসার, বেওয়ারিশ লাশ, ঘোর খোদক এবং আরো অনেকে। তো ঠিক আছে, আমরা খুব একটা জটিল জায়গায় আটকে গেছি এখনো, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না কি রহস্য, কি কারণে এত ভয় পাচ্ছি আমরা। ঠিক আছে, আমরা সেই সব রহস্য ভেদ করব এই পর্বে, অর্থাৎ শেষ পর্বে। শুনি তাহলে, ফিরে আসছি একই প্রেজেন্স কুয়াশায় এই পর্ব শেষ হওয়ার পর। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন।
এই সময় আইতাছি,
খাইয়া লইছে না আর কোনটা তুলবেন?
আরে ওই দুই দিন আগে যে ফাঁসের মরাটারে গাছ তো, সেইটারে তুলন লাগবো।
মাইনে কি হয়েছে আবার?
তুমি চমকাইতেছ কে?
আমার তো কামই এইটা, জরা মুখেন চমকাইছি কারণ আপনারা তো কইছিলেন ওইটা বেওয়ারিশ লাশ, অহন লাশের ওয়ারিশ পাইলেন কই?
অত কথার দরকার নাই, তাড়াতাড়ি চলো, লাশ উঠাইয়া হাসপাতালের মর্গে লয়া যাওন লাগবো, আইজি পোস্টমর্টেম হইব। চলো চলো।
চলেন।
আমি
তো এইখানেই লাশটা,
আমি তো কিছুই বুঝতেছি না, আমার এই জীবনে আমি এমন ঘটনা নিজের চোখে দেখি নাই। আমি কি করুন, সারা সব হাসপাতালে অপেক্ষা করতেছিল আসলে লাইখা।
আমি
এখানেই আছি।
কেননা মহিউদ্দিন নিজেও তো কম অভিজ্ঞতার ভেতর দিয়ে যাননি, তারপরও বিষয়টা তাকে অবাক করেছে। কবর থেকে লাশ চুরি, এও সম্ভব? আর একটা ব্যাপার মহিউদ্দিন মনে মনে সাজাচ্ছে, ওই রাতের ঘটনাটা। নিশ্চয় এমন কোন গল্প লুকিয়ে আছে লাশের মধ্যে,
যার জন্য থানায় নিয়ে আসার আগ থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। রাস্তায় লাশটা আটকানোর জন্য এত চেষ্টা করা হলো, শেষ পর্যন্ত মাছ নদীতে কত কাণ্ড। এসব কাণ্ড সবকিছুই মানুষ করে নিত। এমনও তো হতে পারে যে ভ্যান চালক এর সঙ্গে জড়িত আছে, নাকি গোর্খদক আজিদ মিয়া। গোয়েন্দাদের মতো প্রশ্নের পর প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোন প্রশ্নটা কি বেশি প্রয়োজনীয় এটাই ধরতে পারছে না মহিউদ্দিন। এদিকে ইয়াং সজীব তো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিষয়টা, মেয়েটির ভাইকে আশ্বস্ত করেছে যে সে নিজে কেসটা তদন্ত করবে। থানার দুজন হাবিলদার মহিউদ্দিন আর গোর্খদক আজিদ মিয়া ছাড়া অন্য কারো জানার কথা না ঠিক কোথায় লাশটা পোঁতা হয়েছিল, কাজে সন্দেহের তীর এদের দিকেই বেশি ঝুঁকছে। মহিউদ্দিন লোকটা যতই কথা বলুক, তিনি যে এতটা নিচে নামবেন না সেটা সে জানে। বাকি রইল হাবিলদার আর আজিদ মিয়া। হাবিলদার দুজনই চরম ভীতু, এই কাজ ওদের দ্বারা সম্ভব না। আচ্ছা, আজিদ মিয়া টাকার জন্য খুনিদের কাছে লাশটা বিক্রি করে দেয়নি তো? খুনিরা হয়তো বুঝতে পেরেছিল লাশ ময়না তদন্ত করলে ওরা ধরা পড়ে যাবে, তাই আজিদ মিয়াকে হাত করে লাশটা সরিয়ে ফেলেছে। জলজ্যান্ত একটা লাশ মাটির নিচ থেকে গায়ে, অন্তত সাদা কাপড়টা তো নিচে থাকবে। আর লাশটা চুরির পর এত নিখুঁত ভাবে আবার কবরটা ঠিক করে রাখা হয়েছে, সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। আজিদ মিয়া ছাড়া ওই লাশ তোলার অত সাহস অন্য কারোর হতেই পারে না। প্রফেশনাল কারো হাত না পড়লে কবরে কোনো না কোনো প্রমাণ পাওয়া যেত, তাই আজিদ মিয়াকে থানায় ডাকা হলো।
আজিদ মিয়া, আমি খবর পেয়েছি গত দুই দিন নাকি তুমি রাতে বাড়ি ছিলে না।
স্যার, আমি তো সব সময় আশেপাশের গ্রামে চলাফেরা করি, তাই গত দুই দিন আমি বাড়িতেই ছিলাম।
আমার একজন ঘনিষ্ঠ লোক তোমাকে লাশ তোলার দুই দিন আগের রাতে গ্রাম থেকে বের হতে দেখেছে।
ভুল দেখছে স্যার, আপনি চম্পা বেগম বেশি গান এই তো কইতে পারবো।
তোমার বউ তো কইলো প্রায় রাইতেই তুমি বাইরে থাকো না, রাইত বিরাইতে কই ঘোরাঘুরি করো?
আপনারা থানার লোক, আপনাকেও কামই হয়েছে সন্দেহ করা।
তুমি কি লাশ বেচা কেনার চাকরি লইছো নাকি?
স্যার, আমি এখন যাই, কাম আছে।
ওই কি কাম তোমার? আইতো মরছে এমন খবর তো পাই নাই।
যাইতেছি স্যার।
এই দাও, তোমার সাহস তো কম না, আমি কথা বলছি আর তুমি হনহন করে বেরিয়ে যাচ্ছ।
আমার এইখানে খাড়ানোর সময় নাই, আমি খাড়াইলেও কোনো লাভ নাই, না খাড়াইলেও কোনো লাভ নাই।
হইল কি আছে তুমি আর এত সাহস তো রাখিল না।
মহিউদ্দিন সাহেব, আপনি ডাকুমারা গ্রামের ওই ভ্যান চালককে খুঁজে বের করেন, থানায় নিয়ে আসেন, আমি জিজ্ঞাসাবাদ করব। আর হ্যাঁ, আজিদের উপর নজর রাখবেন, ও যেন গ্রাম থেকে বের হতে না পারে।
স্যার, কেস তো অন্যদিকে ঘুরে গেল, সবই কেমন আন্দার আন্দার লাগতেছে, শেষে কিনা লাশি গায়েব।
কোন দিক দিয়ে যে কেসটা নিয়ে মুভ করব বুঝতে পারছি না, আর আজিদের কথাবার্তা এমন কাট কাট কেন তাও বুঝতে পারছি না।
আমি আজিদদারে দেখতেছি স্যার, আপনি তো চিন্তায় পড়েন না, কোনো সাক্ষী প্রমাণ না পাইলে তো ক্যাসের ফাইলটা বন্ধ করা লাগবে।
আচ্ছা, আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে যে সাক্ষী প্রমাণ পাওয়াই যাবে না? ট্রেন
স্যার, কিছু মনে করবেন না, গ্রামের বেশিরভাগ কেসই এমন করে বন্ধই আসায়, দিনের পর দিন মাসের পর মাস ফাইল খালি থানার আলমারিতে জমাই হয়, সুষ্ঠু বিচার আর কয়টা হয় এখন?
এখন আর সেই যুগ নেই, এখন মিডিয়ার যুগ। কয়েকটা টিভি চ্যানেল আর পত্রিকা অফিস আমার সঙ্গে যোগাযোগ করেছে, তারা এই লাশ চুরির ব্যাপারটা নিয়ে নিউজ করতে চায়।
কত খবরই তো হয় স্যার, কিন্তু কয়টার শেষ সমাধান এই মিডিয়া জনগণে দেখাইতে পারে কোন তো?
আচ্ছা, আপনার এত নিরুৎসাহের কারণটা কি মহিউদ্দিন সাহেব? বয়স নাকি আমাদের দেশের আইন ব্যবস্থার উপর আপনার ভরসা নেই?
স্যার, দুইটাই আমার মনে হয়।
প্লিজ আপনি কাজে মন দিন।
স্যার,
গ্রামে যে কোনো ঘটনা যেমন দ্রুত ছড়ায় তেমনই দ্রুততা মিলিয়ে যায়। লাশ চুরি নিয়ে হইচে হঠাৎ থেমে গেল, কারণ নতুন ঘটনা ঘটেছে। এখন হয়েছে নতুন ঘটনা নিয়ে। সেদিন থানায় কথা বলার পর থেকে গোরখোদক আজিদ মিয়াকে কেউ আর দেখেনি, অথচ গ্রামের বাইরে যাওয়ার বিষয়টাও ঠিক সঠিকভাবে কেউ বলতে পারছে না। কেননা থানা থেকে বের হয়ে বাড়ির দিকে যাওয়ার পর সজীব সাহেব গোপনে কিছু লোক আজিদের বাড়ির আশেপাশে নজরদারির জন্য নিয়োগ করে রেখেছিল। তারা কেউই আজিদকে বাড়ি থেকে বের হতে দেখেনি। বাড়ির ভেতর থেকে একটা লোক কিভাবে গায়েব হয়ে যাবে সেটাই এখন প্রশ্ন। আজিদের বউ চম্পা বেগম বলছে কোন একটা বিষয় নিয়ে তার সঙ্গে আজিদ মিয়ার খুব ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে আজিদ মিয়া নাকি চম্পা বেগমকে বলেছে গলায় দড়ি দিয়ে মরতে। কিন্তু আজিদ মিয়া কোথাও যায়নি, ঘর থেকেও বেরোয়নি। হঠাৎ চম্পা বেগম দেখে একটা ঘরই নেই। তারপর থেকে আজিদ মিয়া নিরুদ্দেশ। এবার সবাই এই সিদ্ধান্তে পৌঁছালো যে আজিদ মিয়া ওই লাশটুরির সঙ্গেই জড়িত ছিল, তা না হলে সে গ্রাম থেকে পালাতো না। তবে সজীব সাহেবেরও জেদ চেপে গেল, যেভাবেই হোক তিনি কেসটা বন্ধ হতে দেবেন না। কিন্তু কিভাবে যে পথ চলবেন তারও সুরাহা নেই। তবুও তিনি কাজ থামাননি। আজিদ যেখানে যেখানে যেত সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। অথচ অদ্ভুত ব্যাপার, আশেপাশের গ্রামের কোনো লোকই গোরখোদক আজিদ মিয়াকে চেনে না। উদানখালি থেকে প্রায় 3 ক্রোশ দূরের এক গ্রামে একজন বয়স্ক লোক একটা অদ্ভুত তথ্য দিল, যা সজীব মিয়াকে আরো বিচলিত করল। আজিদের বর্ণনা শুনে তিনি বললেন, মাস দেক আগে নাকি ওই গ্রামের এক বউ গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওই লাশটা নিয়ে কোনো কেস টেস হয়নি, গোপনে আত্মীয় স্বজন কবর দিয়ে দিয়েছে। তখন ওই লাশের পাশে আজিদ মিয়াকে দেখা গেছে। বয়স্ক লোকটা আজিদ মিয়াকে মনে রেখেছে, কারণ কবর দেওয়ার পরও কবরের পাশে আজিদ মিয়াকে ঘুরঘুর করতে দেখেছে। পরে অবশ্য আর কোনোদিন দেখেনি। সজীব এবং মহিউদ্দিন দুজনেই ভাবছে আজিদ একজন পেশাদার গোরখোদকই নয়, একই সঙ্গে সে লাশ বেচাকেনা করে। তবে এইবার সব সামনে আসার পালা, অন্যায় কোনো দিনই চাপা থাকে না।
সকালে আজিদ মিয়ার বউ গ্রাম থেকে পলাইছে।
এদের হাত তো মনে হচ্ছে অনেক লম্বা। আপনি কখন খবর পেলেন?
আমি থানায় ঢোকার আগে ওর বাড়ির দিকে গেছিলাম, গিয়া দেখি বাইরে থেকে ঘরে তালা দেন না, তালা ভাঙিয়া কিছু পাই নাই, নতুন তালা দিয়ে আসছি। গতকাল দুপুরের পর থেকে কেউ চম্পা বেগমরে আর দেখে নাই।
আমাদের আরো সচেতন হওয়ার দরকার ছিল, কেন যে আজিদের ওয়াইফকে সন্দেহের তালিকায় রাখিনি। এখন মনে হচ্ছে মস্ত বড় ভুল করেছি।
বউটা তো সহজ সরল যে এমন কাম করবো আমরা চিন্তাও করিনি স্যার।
দেখলেন তো কেমন বোকা বোকা ভাব নিয়ে থেকে ঠিক স্বামীর সঙ্গে হাত মিলালো। আমার ধারণা ওরা দুজন একসঙ্গেই আছে।
এখন কি ভাবতেছেন স্যার?
না, আমি আর কিছুই ভাবতে পারছি না। কাউকে যদি নাই পেলাম তবে কেসটা চলবে কিভাবে? ভূতে তো আর কেস চালাবে না, আগে তো ওদের খুঁজে পেতে হবে নাকি?
যারা ইচ্ছা করে পলায় তা করে খুঁজলে অত সহজে পাওয়া যায় না স্যার।
তারপরও তো চেষ্টা করতে হবে। এখন মনে হচ্ছে কেসটার তদন্ত অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে এগোতে হবে। আপাতত বন্ধই রাখুন ফাইলটা।
স্যার আমি তো আগেই কইছিলাম এইসব অজ পাড়া গায়ে আপনি কোনো কিছু ঠিকঠাক করতে পারবেন না, আমাকে উত্তেজিত হয়ে লাভ কি?
এভাবে চলতে থাকলে আমাদের প্রতি মানুষের আস্থা নড়বড়ে হয়ে যাবে। আমি হাল ছাড়ছি না, সে আপনি যাই বলুন।
স্যার বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে আমার পোস্টিং হয়েছে, আর এতদিন চাকরি কইরা আমি বুঝতে পারছি যে আমাদের দেশের আইনের চক্ষু এই গরিব গলেগা বান্ধা।
এই ধারণাটাই তো পাল্টাতে হবে।
মানুষ কোমায় চলে গেলে যেমন কোনো আশা থাকে না, শুধু অস্তিত্বটা ছাড়া তেমনি মেয়েটির আত্মহত্যা বা খুন অথবা লাশ চুরি যাই বলি না কেন, এই ফাইলটিও এখন সজীবের কাছে কোমায় চলে যাওয়া পেশেন্টের মতো। ফাইলটি দেখা যাচ্ছে ব্যাস এটুকুই, এই ফাইলের কোনো ইম্প্রুভমেন্ট নেই। সজীব এই পেশায় বলতে গেলে নতুন, তাই ওর খারাপ লাগার জায়গাটা বেশি। তাছাড়া ইয়াং ছেলে বলে রাগ আবেগও একটু বেশি। নিশ্চয় পড়ে থাকায় ফাইলটাকে টেবিলের এক কোণায় পড়ে থাকতে দেখে সজীব মনে মনে ভাবছে, সত্যি মহিউদ্দিন সাহেব অভিজ্ঞ লোক বলেই এত কথা বলেন। জীবনটাকে অন্তত সজীবের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছে। যতই আমরা বই পড়ে জানি না কেন, কই মাছ কাটতে ছাই লাগে, কিন্তু নিজের হাতে কোনোদিন মাছ না কাটলে আমরা কিন্তু জানতেই পারবো না কই মাছ কাটার পরও লাফিয়ে ওঠে কখনো কখনো। সজীব সাহেব কেসটা ভুলে যেতেই চাইছেন, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি সমস্ত অভিজ্ঞতাকে পেছনে ফেলে আবার নতুন পথে হাঁটে। অভিজ্ঞতা যত নেতিবাচক গল্পের জন্ম দিক না কেন, এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা সগৌরবেই উঠে। কথাটা মনে মনে ভেবে সজীব যেন নিজেকে সান্ত্বনা দিচ্ছিল, আর তখনই সজীব সাহেবের ইচ্ছা শক্তির গোড়ায় নতুন করে জল ঢালল সিটি কর্পোরেশনের একটা চিঠি। চিঠিটা আজিজ মিয়ার নামে থানায় এসেছে।
আচ্ছা, আপনার কি মনে হচ্ছে? আমি তো কিছুতেই হিসাব মেলাতে পারছি না, চিঠিটা তো মাথা খারাপ করে দিল।
স্যার, আমি নিজেও কিছু বুঝতেছি না, সবকিছু তো খালি পাড়ের দড়ি লাংটা খেতেছে, ব্যাসখুলনের কোনো নাম হইতেছে না।
এটা নতুন কোনো চাল, এর সঙ্গে অনেক বড় গডফাদার জড়িত। পাকা মাথার খেলোয়াড় না হলে দিনের পর দিন গ্রামের সহজ সরল মানুষের চোখ এড়িয়ে লাশের ব্যবসা চালানো যেত না। আমি নিশ্চিত আরো অনেক লাশ এভাবে কবর থেকে উঠিয়ে নিয়ে দেওয়া হয়, আর এই ঘটনাগুলো এরকম অজপাড়া গায়ে বেশি ঘটে। কেননা গ্রামের মানুষের চোখে ধুলা দেয়া খুবই সহজ।
কিন্তু স্যার, আজিব মিয়া ডেথ সার্টিফিকেট কেডায় জমা দিছিল সিটি কর্পোরেশনে? তাছাড়া গত 6 মাস ধরে আজিদের সাইন করা কাগজ দেখাইয়া চম্পা বেগমত বেতন তুলছে নিয়মিত, এইটার কি ব্যাখ্যা আপনি দেবেন কন? আমার তো মাথায় কিছুই কুলাইতেছে না।
সবচেয়ে ভালো হতো এই মুহূর্তে আজিদের ওয়াইফের সাথে খোলাখুলি কথা বলতে পারবে, কিন্তু তবে আমি হাল ছাড়ছি না। নতুন একটা ক্লু যখন পেয়েছি তখন আরো কোনো রাস্তার সন্ধান অবশ্যই আমরা পাব। চোখ কান খোলা রাখতে হবে।
স্যার স্যার, আজিদার বাড়ি ঢিকা এমন পচা গন্ধ ছুটছে, আশেপাশে বাড়ি ঠাকুর নিতেছে না, তাড়াতাড়ি চলেন স্যার, ঘরের ভিতরে মনে হয় কিছু মরছে।
হোয়াট? চলুন তো মহিউদ্দিন সাহেব, তাড়াতাড়ি চলুন।
চলেন স্যার।
ঘটনা কখনো কখনো মানুষকে এতটাই চমকে দেয় যে মানুষ স্তব্ধ হয়ে যায়। কিভাবে ঘটনাটাকে ব্যাখ্যা করবে ভাষা জ্ঞান হারিয়ে যায়। এমনটাই হলো আজ সজীব আর মহিউদ্দিনের। চম্পা বেগমের লাশ ঘর থেকে বের করা হলো। ঘরের মধ্যে সিলিং এর কাঠের পাল্লার সঙ্গে শাড়ি গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। লাশ থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে, তবে থানার লোকের চমকে গেছে, কারণ চম্পার নিরুদ্দেশ হওয়ার খবর পাওয়ার পর ওরা তালা ভেঙে ঘরে ঢুকে কাউকে পায়নি। হঠাৎ করে কোথা থেকে এই লাশ এলো কে জানে, বাইরে থেকে তো তালা দিয়েছিল, পুলিশই তালাটা লাগিয়েছিল। জীবন মানুষকে কত অদ্ভুত অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দেয়। শেষ পর্যন্ত চম্পা বেগমের লাশ নিতে কেউ এলো না, এমনিতে লাশটা পচে গেছিল, তাই হাসপাতালের মর্গে বেয়ারিস লাশ হিসেবেই জায়গা করে নিল চম্পা বেগমের কুৎসিত পচা লাশটা। সজীব সাহেব সিটি কর্পোরেশনের অফিসে নিজে গিয়ে খোঁজ খবর করে জানতে পেরেছেন, 6 মাস আগে গোর্খতক আজিজ মিয়ার একটা ডেথ সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে অফিসে। অথচ তারপরও প্রতি মাসেই আজিদের স্ত্রী আজিদকে সঙ্গে করে নিয়ে বেতন তুলে এনেছে। এতদিন কিভাবে বিষয়টা সবার দৃষ্টির বাইরে ছিল কেউ বুঝতে পারছে না। যখন বিষয়টা ধরা পড়ল তখনই থানায় জানানো হয়েছে। তবে বেতনের খাতা খুলে যে আবিষ্কার হলো তার কোনো ব্যাখ্যা পৃথিবীতে নেই। বেতনের খাতায় কোথাও গোর্খদক আজিজ মিয়ার সাইন নেই। কে বা কারা আজিজ মিয়ার ডেথ সার্টিফিকেট জমা দিয়েছিল অথবা বেতনের খাতে আজিব মিয়ার সাইনি বা কি করে হলো, এসব ঘটনা জট পাকাচ্ছে সজীবের মাথায়। এই ঘটনাকে সজীব একটাই নাম দিতে পারে, ঘোর রহস্য। রহস্য বলে যে শব্দটা আমাদের জীবনে জায়গা করে নিয়েছে, সে শব্দটা সজীবের কাছে এখন ভীষণ অর্থবহ। গোর্খতক আজিব মিয়া ও তার স্ত্রী চম্পা বেগম অথবা চুরি হওয়া লাশ সবকিছু নিয়েই নিজের মতো করে একটা অমীমাংসিত রহস্য, কুয়াশার জাল নিয়ে বাকি জীবন চলতে হবে সজীব সাহেবকে। হয়তো সব রহস্য ভেদ করা মানুষের পক্ষে সম্ভব নয়, আর তাই রহস্য মানে জীবনের উত্তর খোঁজা আর কিছু প্রশ্নবোধক চিহ্নের উৎপত্তি।
এখানে আপনার একটা সাইন লাগবো।
কিসের সাইন দেখি? ও আচ্ছা, সেদিন এখানে সাইন দিয়েছিলাম তো।
স্যার দিছিলেন, তয় আজ ময়মনসিংহ মেডিকেল থেকে একজন ডাক্তার এসে বেওয়ারিশ লাশ কিনতে, ছাত্রছাত্রী করে কাটাকাটি শিখাইব, এর লেগেই থানার একটা সাইন লাগবো।
কারণ কি? সেদিনই তো কাগজপত্র সব ক্লিয়ার করে দিয়েছি।
স্যার এই ডাক্তার কেন জানি এই বেওয়ারিশ লাশটাই চাইতাছে, যেটা ফাঁস লয়া মরছে। কি একটা প্র্যাকটিক্যাল করাইব বলে ছাত্রছাত্রীদের।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিন পেপারটা।
চম্পা বেগমের লাশের কোনো ওয়ারিশ পাওয়া যায়নি বলে এবং মৃত্যুটা অপমৃত্যু বলে বেওয়ারিশ হিসেবেই এতদিন হাসপাতাল মর্গে ছিল, আজ বিকেলে ময়মনসিংহের একটা প্রাইভেট মেডিকেল কলেজের লাশের গাড়িতে করে লাশটাকে নিয়ে যাওয়া হলো মেডিকেল স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল করার জন্য। মহিউদ্দিন নিজে হাসপাতাল মর্গে গিয়ে ডাক্তারের সঙ্গে সমস্ত ফর্মালিটিস শেষ করেছে। মহিউদ্দিন স্যার মনে মনে ভাবছে, মানুষের জীবন কত বিচিত্র, কত রহস্যময়। মনটা খুব খারাপ হলো। সে রাতে থানা থেকে বেশ রাত করে বাড়ি ফেরার পথে কবরস্থানের পাশের রাস্তা ধরে যাচ্ছিলেন মহিউদ্দিন। হঠাৎ কবরস্থানের পাশে যে খালি জায়গাটা, অর্থাৎ যেখানে প্রায় অপমৃত্যুর লাশগুলো পুঁতে রাখা হয়, সেখানে কিছু একটা দেখতে পেয়ে থেমে গেলেন তিনি। প্রথমে ভেবেছিলেন শেয়ালটাল কিছু একটা হবে হয়তো, কিন্তু পরে টর্চের আলো ফেলে যা দেখল সে দৃশ্যটা ছিল এরকম। দুটো সাদা কাপড়ে ঢাকা লাশ পাশে রেখে কেউ একজন মাটি কেটে কবর খুঁজছে।
হাসপাতালের গাড়ি হাজির হয়ে গেছে,
সে রাতের ঘটনা মহিউদ্দিন কাউকে বোঝাতে পারল না। যা সে দেখেছিল তা তার চোখ বিশ্বাস করতে পারেনি, সে জ্ঞান হারিয়েছিল। পরদিন ভোরে গ্রামের লোকজন তাকে বাসায় পৌঁছে দেয়। নিজেকে মহিউদ্দিন ভীষণ সাহসী বলে দাবি করত। রহস্যময় কোনো কিছুর প্রতি তার তেমন অন্ধবিশ্বাস ছিল না কোনোদিনই। কিন্তু তার জীবন তাকে এমন অভিজ্ঞতার কাছে পৌঁছে দিয়েছিল যে তার ব্যাখ্যা সে কোনো দিনও খুঁজে পায়নি। আজিব মিয়া কবর খুঁজছে আর তার পাশে সাদা কাপড়ে ঢাকা রয়েছে তার নিজের এবং তার স্ত্রী চম্পা বেগমের লাশ। এবং আরো অদ্ভুত বিষয় হচ্ছে দুটা লাশেরই জিভ অনেকখানি বের করা ছিল। আজিব মিয়ার সমস্ত কিছুই মহিউদ্দিনের কাছে রহস্যের মাঝে খাতা, যে খাতা সে কোনোদিন আর খুলতে চায় না, অবচেতন মনেও না। তবে এটুকু বুঝেছিল আজিব মিয়া নিজেও আত্মহত্যা করেছিল নিশ্চয়ই। এ ঘটনার পর মহিউদ্দিন চাকরি ছেড়ে দেয় এবং শহরে চলে যান। কোনোদিনই তিনি আর নিজেকে সাহসী বলে দাবি করেননি। অনেকেই তার কাছে জানতে চেয়েছে কেন তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেছেন, আমার চাকরি ছাড়া যে রহস্য, সেই রহস্য আমি এই জীবনে ভেদ করতে পারবো না, আর রহস্য ভেদ করতেও চাই না। যে রহস্য আমার জীবনের অভিজ্ঞতায় অমীমাংসিত তা অমীমাংসিতই থাক। আগেই বলেছিলাম জীবনের পায়ে পায়ে অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা সিঁড়ি বেয়ে আমরা কখনো কখনো পৌঁছে যাই জীবনের রহস্যের পারে। রহস্য আছে বলেই জীবনের বাকি আমরা একটু থাম। আজকে কুয়াশার কাহিনী, আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, এবং আজকের গল্পের নাম ছিল বেওয়ারিশ লাশ। একজন বন্ধু আদনান, তিনি শেষ মুহূর্তে লিখে পাঠিয়েছিলেন যে আপু আমার মনে হয় আজকে গল্পের নাম বেওয়ারিশ লাশ। এবার রাইট আদনান, আজকের গল্পের নাম বেওয়ারিশ লাশ, লিখেছেন মাসুদুর রহমান মেঘনা। আর এই গল্পটির যে নাট্যাংশ আমরা শুনলাম, সেই নাটকটির পরিচালনা করেছেন, নাটকটি পরিচালনা করেছেন শেগুস্তা আবিদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন সাউন্ড এডিটর খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলে দিচ্ছি। মহিউদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় সজীব, হয়েছেন মঞ্জু, হাবিলদারের চরিত্রে শান্ত, অরণ্য শান্ত, ভ্যান চালকের চরিত্রে আপেল, সগীর মাঝির চরিত্রে লোবান, চম্পা বেগমের চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, হাফিজের চরিত্রে ছিলেন বিকাশ, আজিত মিয়ার চরিত্রে অভিনয় করেছেন রাজু, এবং আগন্তুক ছিলেন মুনির। এই ছিল আজকে কুয়াশার, এই পর্বের কুয়াশার কলা কৌশলীদের নাম। এবার আরো একবার জানিয়ে দেব, এয়ারটেল নিয়ে সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 129 টাকা রিচার্জ করলেই সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। 7 দিন, 10 দিন নাকি 30 দিন, এই নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে ফ্রি ডায়াল করতে পারেন 1212 এই নাম্বারে। চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, এবং এখনো পর্যন্ত সাথে আছি আমি শারমিন। যাওয়ার সময় হয়ে গেছে প্রায়, কিন্তু যাবার আগে কিছু SMS পড়ে বন্ধুদের কাছ থেকে বিদায় নেব। আমার সাথে এই মুহূর্তে যে বন্ধুটি আছে তার নাম, আচ্ছা, লিখেছেন, হাই শারমিন আপু, আমি আপনার কাছে প্রথম SMS করেছি, আপনার ভয়েস খুব ফাইন, আমি আই এম আ সিঙ্গার অ্যান্ড ড্যান্সার, আই লাভ ইউ ভেরি মাচ, আমি কিন্তু মোটেও ভয় পাইনি, আপনি খুবই সাহসী মনে হচ্ছে, আপনি অসম কাহিনী ছিল, তবে অনেক ভয় পেলাম, শেষটা জোশ লাগলো, অনেকদিন পর এমন কাহিনী শুনলাম, থ্যাংকস আপি অ্যান্ড কুয়াশা টিম এত সুন্দর কাহিনীর জন্য, মাশফিক লিখেছেন। সুলাইমান লিখেছে টাঙ্গাইল থেকে, শান্ত ভাই আমি একজন ট্রাক ড্রাইভার, খুব ভালো লাগছে। আর লিখেছে লক্ষ্মীবাজার থেকে এসকে শিক্ত, লিখেছে আপু আজকের কুয়াশা খুব ভয় পাচ্ছি, বাট ভেরি ইন্টারেস্টিং, থ্যাংকস আ লট কুয়াশা টিম। আচ্ছা, ছোটন লিখেছে, ধুর শারমিন আপু এমন ভাবে ভয় দেখালে আর তোমাকে শুনবো না, আপনি অসম কাহিনী ছিল তবে অনেক ভয় পেলাম, এটা মতো পড়েছি একবার, দুবার এসে গেছে, আমি সরি। খোকন লিখেছে, খোকন ফিরোজ শাহ লিখেছে চিরগং থেকে, টুডে স্টোরি তার মধ্যে বিষয়টা ভালো লাগেনি, সেটা রহস্য কাহিনী শুনতে চেয়েছে, ভয়ের কাহিনী চেয়ে, ঠিক আছে, রহস্য কাহিনীও থাকে, সে কারণে প্রতি সপ্তাহে থাকতে হবে, কারণ কোন দিন রহস্যের কাহিনী, কোন দিন ভয়ের ভূতের কাহিনী, সেটা কিন্তু আগেভাগে বলা যাবে না। থুই চিং অর্মা লিখেছেন, কাপ্তাই থেকে আজকে রহস্যটা জানা হলো না কেন, রহস্যটা একটু মন দিয়ে শুনলেই কিন্তু জানা যেত। তাও যদি বুঝে না থাকো, আগামীকালকেই পেয়ে যাচ্ছ আমাদের আর্কাইভে, অর্থাৎ যেটা করতে হবে আমাদের ওয়েবসাইটে যেতে হবে abcradiobd.fm এ লগ ইন করে, সেখানে সংগ্রহশালা আছে, সেখান থেকে আরেকবার শুনে নিয়ে আমার মনে হয় তুমি বুঝতে পারবে শেষটা শুনে। ডিজে নজরুল ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন, শামিন আপু আমি সোমবারে কুয়াশা শুনি আর সারা সপ্তাহ তোমাকে মিস করি, আই লাভ ইউ শামিন আপু, থ্যাংক ইউ সো মাচ। অর্পা লিখেছে মিরপুর থেকে, আপু আমি মহিউদ্দিন ও তার সাথীর কথা শুনে হাসতে হাসতে মারা যাচ্ছিলাম, আর ভয় পাচ্ছি, আসলে কুয়াশা মিন্স মজা ভয়, থ্যাংক ইউ আপি। হ্যাঁ, হাবিলদারের চরিত্রে খুব চমৎকার অভিনয় করেছেন অরণ্য শান্ত, খুব মজা লাগছিল শুনতে। সাজু লিখেছে চিটাগং থেকে, আজকের স্টোরিতে অসম, লাভ ইউ আপি, আমি ক্লাস সেভেনে পড়ি। আর কে দীপ্রদীপ চিটাগং থেকে লিখেছে, অনেক দিন পর কুয়াশা শুনছি, আজকের স্টোরিটা কিন্তু দারুণ লাগছে। সাতক্ষীরা বয় লিখেছে, হাই শামিন আপু কেমন আছো, কুয়াশা শুনে খুব ভয় লাগছে, গল্পটা অসম, আই লাভ ইউ শামিন আপু অ্যান্ড কুয়াশা টিম। এলাহি মেঘনার আমাদের আজকে যে গল্পটি লিখেছেন, মাসুদুর রহমান মেঘনার অকুণ্ঠ প্রশংসা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ এলাহি। আর আজকে কুয়াশা খুব ভয় পাচ্ছি, বাট ভেরি ইন্টারেস্টিং, থ্যাংকস আ লট কুয়াশা টিম। আর লক্ষ্মীবাজার থেকে, আপনি আজকে স্টোরি যেমনি রহস্যময় তেমনি ভয়ে পরিপূর্ণ, my heartiest thanks to you and Kuwasha team and the writer of the story, Rajiv Choudhury, Cox's Bazar theke. Arman likheche Chittagong theke, ami bhalo achi Arman, apu ajker story ta khubi scary, I think Mohiuddin e Champa ke khun koreche, eta likheche Arif, besh kichu bolai na Arif, prediction ta thik hoyni. Titi likheche Chittagong theke, aaj onek bhoy pacchi, Kuwasha shune emon bhoy ar kokhono paini, হয়তো আজ রাতে আর ঘুমোতেই পারবো না, গল্পের নাম হলো ঘোর রহস্য, না গল্পের নাম হচ্ছে বেওয়ারিশ লাশ। তো ঠিক আছে, বেওয়ারিশ লাশ যারা আরেকবার শুনতে চান, অথবা যারা হয়তো তাড়াহুড়ো করে একটু বা কোনো কারণে কিছু কোনো জায়গায় মিস করে গেছেন, একটু দেরিতে শুরু করেছেন, তাদের জন্য বলছি আমাদের ওয়েবসাইট abcradiobd.fm এ লগ ইন করে আগামীকালই আপনারা শুনতে পারবেন এই পর্বটি। আর আমার সঙ্গে এতক্ষণ যারা ছিলেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আমার সঙ্গে আবারও কথা হচ্ছে অন্য কোনো আয়োজন, সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন, সবাইকে শুভরাত্রি।
Virtual presents Kuwasha.